exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শারমিন। আর সঙ্গে রয়েছে প্রতিবারের মতোই দুটো গল্প। প্রথম গল্পটি পড়ে শোনাবে সেতু। গল্পটির নামটি জানাচ্ছি, গল্পটির নাম হচ্ছে চুল, লেখক অদৃশ বর্তন। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, আর তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি। আবার বলছি, শুনবেন এখন গল্প চুল, লেখক অদৃশ বর্তন, আর পড়ে শোনাবে সেতু।
যে কাহিনীটি আপনাদের আজ বলতে যাচ্ছি তা বিশ্বাস করা না করাটা আপনাদের অভিরুচি, কেননা নিজের মনেই বিশ্বাস উৎপাদন করানোর মতো যুক্তি আজও আমি খুঁজে পাইনি। বেশ কয়েক বছর আগেকার কথা, সালটা খুব সম্ভব 1932। রাত 10:30 বেজে গেছে, শয়নের উদ্যোগ করছি, এমন সময় সদর দরজার কলিং বেলটা বেজে উঠল এবং তার মিনিটখানেক পরেই বিবেকের পুরনো চাকর রাধু হাতে তুলে দিল উপরে লাল পেন্সিলে জরুরি লেখা ভারী এনভেলপটা। ভেতরে কয়েক তারা কাগজে দ্রুত হাতে লেখা একটা চিঠি। ড্রয়িংরুমের সোফায় পাশাপাশি বসে আমি আর রমিতা চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আশিস, সময় খুব অল্প, তাই যথাসম্ভব সংক্ষেপ করে আমার এই কাহিনীটা তোমায় বলে যেতে চাই। এই চিঠি আমার স্বীকৃতিপত্র, প্রয়োজন হলে যথাস্থানে এটা হাজির করার অধিকারও তোমার রইল। প্রায় বছরখানিক আগে ফ্রি স্কুল স্ট্রিট ধরে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 9টা। আশপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে, আরো কয়েকটি বন্ধ হচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ল একটা কিউরিওর দোকানের উপর। দোকানটা খুব বড় নয়, বাইরের ধুলো পড়া কাচের শোকেসে পুরনো আমলের বহু দর্শনীয় বস্তু থরে থরে সাজানো। জানোই তো আমার হবি কি, দাঁড়িয়ে পড়লাম সেখানে। শোকেসের একেবারে পেছন দিকে একটা শেলফের উপর দেখলাম একটা গোলাকার তাওয়ার ডিবে। ডিবেটার আকার মোটেও পাউডার কেসের মতো নয়, আর বোধহয় সেই কারণেই জিনিসটার উপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল প্রথম থেকেই। সঠিক কি কারণে জানি না, বোধহয় এরকম কোন বাক্স আগে দেখিনি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খুঁটি দেখতে লাগলাম। শোকেসের কাজটায় ময়লা এমনই পুরু হয়ে জমেছিল যে সে আবরণ ভেদ করে আমার দৃষ্টি ভেতরে ভালো করে প্রবেশ করতে পারছিল না। তাই জিনিসটাকে একবার হাতে করে দেখবার জন্য দোকানের ভেতরে পদক্ষেপ করলাম। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো অবিশ্বাস্য রকমের বৃদ্ধ এক চীনা ম্যান। ভাঙা ভাঙা ইংরেজিতে সে আমায় গোজরের সম্বন্ধে অনেক কথা জানালো। ডিবেটা বেশ ভারী, আগা গোড়া তামা দিয়ে তৈরি, গোলাকার, 4 ইঞ্চি উঁচু আর ব্যাস প্রায় 3 ইঞ্চি। ভেতরে একটা কিছু নিশ্চয় ছিল, কেননা ঝাঁকানি দিলে ভেতরে সেটা নড়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু কৌটোটাকে কেউ নাকি আজ পর্যন্ত খুলতে পারেনি। চীনাম্যানটি এটি কিনেছিল চট্টগ্রাম থেকে, সদ্য আগত এক জাহাজের খালাসির কাছ থেকে। কিন্তু পৃথিবীর কোন অংশ থেকে ডিবেটির আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে কোন তথ্যই সে আমায় সরবরাহ করতে পারল না।
গিভ মি 2 রুপিস স্যার,
বলল চীনাম্যানটি। আমি তাকে একটা টাকা দিলাম। ডিবেটি নিয়ে বাড়ি ফিরে সোজা গেলাম আমার ছোট্ট ওয়ার্কশপটিতে। প্রথমেই কৌটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জোর আলোয় পরীক্ষা করলাম। সেটার গঠনভঙ্গি থেকেই মনে হল বহু পুরনো আমলের সামগ্রী সেটা। এমনকি ডিবেটা তৈরি করার সময়ও লেদের ব্যবহারও করা হয়নি, আগা গোড়া হাতে তৈরি। কৌটার ঢাকনির উপর একসময় একটা কিছু খোদাই করে লেখা ছিল, কিন্তু উকো দিয়ে ঘষে সেটিকেও তুলে ফেলা হয়েছে। এরপর আমার কাজ হল ডিবেটার কোনো ক্ষতি না করে ঢাকনিটিকে খোলার ব্যবস্থা করা। ডালাটা এমনই এটে বসে গিয়েছিল যে শুধু হাতের জোরে অথবা কোনো মামুলি পদ্ধতিতে তা খোলা সম্ভব নয়, অতএব বিজ্ঞানের শরণাপন্ন হতে হল। প্রথমেই আমি ডিবেটার ডালা নিচের দিকে করে এক ডিশ গ্লিসারিনে এক সপ্তাহ ডুবিয়ে রাখলাম। ইতিমধ্যে তামার পাত কেটে তৈরি করে ফেললাম দুটি কলার, একটা কৌটোটির জন্য, অপরটি কৌটার ঢাকনার জন্য। 7 দিন কেটে যাবার পর আমি নাট স্ক্রু দিয়ে কলার দুটোকে বেশ শক্ত করে লাগিয়ে দিলাম। তারপর কৌটোটিকে ভাইসে চেপে ধরে কলারের উপর হাতুড়ি ঠুকে ঢাকনিটাকে ঘুরিয়ে দেবার চেষ্টা করতে লাগলাম। ঢাকনিটা ঘুরল না, তখন বিপরীত দিকে হাতুড়ি টোকা দিতে তৎক্ষণাৎ ঘুরে গেল ডালাটা। বুঝলাম যে আজ পর্যন্ত কেন কেউ এটা পেঁচিয়ে খুলতে পারেনি। কৌটোটার প্যাচ সাধারণ নিয়মের সম্পূর্ণ উল্টো, ডান দিকে ঘোরালে তবে সেটা খোলে। মনে পড়ল যে বহু বছর আগে এইরকমই উল্টো নিয়মের প্রচলন ছিল। যাই হোক, ধীরে ধীরে ঢাকনিটা ঘুরিয়ে দিতে লাগলাম। অতি সন্তর্পণে হাত দুটি সামনে বিস্তার করে ধরেছিলাম টিপেটা, কেননা ভেতরে এত বছর ধরে কি বস্তু যে লুকিয়ে আছে তা তো আমি জানি না। বোমার মতো সেটা আচমকা পেটেও পড়তে পারে, লাফিয়ে উঠে হয়তো আমার মুখে প্রচণ্ড আঘাতও হানতে পারে। ডালাটা খুলে আনার পর চাঞ্চল্যকর কিছুই কিন্তু ঘটল না। মনে হল ডিবেটার অর্ধেক শুধু ধুলোতেই ভর্তি। কিন্তু একেবারে তলায় ছিল বিনুনি পাকানো খানিকটা কোচকানো চুল। সিধে করে ধরলে লম্বায় সেটি প্রায় 9 ইঞ্চি আর প্রায় একটা পেন্সিলের মতো মোটা। বিনুনির দু একটি পাক খুলে দেখলাম, অতি সূক্ষ্ম শত শত চুলের সমষ্টি ছাড়া আর কিছু নেই সেখানে। কিন্তু চুলগুলির উপর নোংরা এমনই জমাট বেঁধে রয়েছে যে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলাম না। সুতরাং সেগুলোকে পরিষ্কার করাই হল আমার পরবর্তী কাজ। প্রথমে জল মেশানো পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে রাখতে চুলের তেল তেলে ভাবটা চলে গেল। তারপর কাপড় কাচা সোডার জলে ডুবিয়ে রাখতে চুলে আর অ্যাসিডের অবশিষ্ট লেগে রইল না। এরপরে ডিস্টিল্ড ওয়াটারে বেশ করে ধুয়ে অ্যালকোহলে ডুবিয়ে তুলে নিলাম, ফলে জলকণামুক্ত হল চুলগুলি। সবশেষে ইথারে ডুবিয়ে দিলাম বিনুনিটা। ইথা থেকে যখন চুলের গোছাটা সবে তুলেছি, এমন সময় খবর এলো যে ফোনে আমায় কে ডাকছে। সুতরাং হাতের কাছে প্রথমেই যে পরিষ্কার জিনিসটা পেলাম সেটা এক টুকরো সাদা কার্ডবোর্ড, তার উপরই পিন দিয়ে বিনুনিটাকে বেঁধে চলে গেলাম। পরে যখন চুলের গুচ্ছটাকে ভালোভাবে পরীক্ষা করলাম, একটি বিষয় দেখে যেমনই আশ্চর্য হলাম তেমনই হলাম কৌতূহলী। চুলগুলি একজন নারীর কেশ থেকে সংগৃহীত হয়নি, বিভিন্ন নারীর কেশ সম্ভার থেকে সংগ্রহ করে এনে তবে তাদের বিনুনি পাকিয়ে একত্র করে রাখা হয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ থেকে শুরু করে বাদামি, লালচে, সোনালী, এমনকি শ্বেতশুভ্র চুল পর্যন্ত পাকিয়ে রাখা হয়েছে পরম যত্নে। কোন চুলেরই কৃত্রিম রং নেই, তা থেকেই প্রমাণিত হয় কত বহু বছর আগেকার সে বিনুনিটি। এরপর নিছক কৌতূহলের বসে দু একজনকে বিনুনিটি দেখালাম, কিন্তু বস্তুটি তাদের বিশেষ আগ্রহের খোরাক হয়ে উঠেছে বলে মনে হল না। সুতরাং সেটিকে আমি তামার ডিবেতে ভরে কাবার্ডের অন্যান্য সংগ্রহের সাথে রেখে দিলাম। তারপর এক সময় ধীরে ধীরে মন থেকে মুছে গেল সে কথা, আর তারপরেই ঘটল অদ্ভুত ঘটনাটা। প্রায় দিন দশেক পরে হঠাৎ দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে আর এক বন্ধুর বৈঠকখানায়। বন্ধুটির নাম সমরজিৎ। সমরজিতের কপাল ঘিরে একটা পুরু ব্যান্ডেজ। স্বভাবতই জিজ্ঞেস করলাম তার মাথায় কি হয়েছে, কিন্তু তার উত্তর শুনে অবাক হয়ে গেলাম। মাথায় যে তার কি হয়েছে তা সে নিজে তো জানেই না, এমনকি তার ডাক্তারও জানে না। চা খেতে খেতে আচম্বিতে এসে ধরাস করে পড়ে যায় মেঝের উপর। বেজায় ভয় পেয়ে গিয়ে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর পাঠাল ডাক্তারের কাছে। মিনিট পাঁচেকের মধ্যে চেতনা ফিরে এসে উঠে বসে জিজ্ঞাসা করল সমরজিৎ যে তার কপালে কে মারল। কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠল সে, শুধু কপালে তীব্র যন্ত্রণাবোধ ছাড়া আর কোনো অসুবিধা রইল না। কপালের যে জায়গাটায় যন্ত্রণা হচ্ছিল সেখানটায় ডাক্তার প্রথমে একটা লালচে দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। দাগটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে ফুটতে লাগলো দাগটা। শেষে মনে হল কপালের ওই জায়গাটায় লাঠি দিয়ে হানা হয়েছে এক প্রচণ্ড আঘাত। পরের দিন দাগটা সেরকমই রইল, তবে দেখা গেল দাগটার চারিদিকে বেষ্টন করে গোলভাবে ফুটে উঠেছে থেতলে যাওয়ার মতো একটা চিহ্ন, নীল কালসিটার আভা। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে আসতে লাগল। ব্যান্ডেজ খুলে সমরজিৎ দাগটা আমায় দেখাল। গোলাকার কালসিটার মাঝে ঈষৎ বাঁকানো রক্তবর্ণ একটা দাগ ছাড়া কিছুই নেই, বিশ্রী ক্রিমি কিটের মতো লাল আভা নিয়ে প্রকট হয়ে রয়েছে দাগটা। ডাক্তারের মতে দুর্বলতাবশত হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় পড়ে যায় সমরজিৎ, সেই সময় কোন রকমের মাথাটা ঠুকে যাওয়ার ফলেই এই বিপত্তির সৃষ্টি। ডাক্তারের যুক্তিহীন মতের এখানেই সমাপ্তি। প্রায় মাসখানিক পরে সুমিতা বলল, সত্যি তোমার ওয়ার্কশপটা একটু গোজগাছ করা দরকার, মাগো কি নোংরা। তাই নাকি, বললাম আমি। আগে হ্যাঁ মশাই, কোনো ভদ্রলোক কি এখানে কাজ করতে পারে, শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমি। কিন্তু সুমিতা ছাড়বার পাত্রী নয়, কোমরে আঁচল ঝুরিয়ে এক হাতে ঝাঁটা এবং অপর হাতে আমাকে ধরে যাত্রা করল ওয়ার্কশপ অভিমুখে। পরিষ্কার করার মধ্যে কাজ ছিল শুধু ঘরের বিভিন্ন স্থান থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে শেলফের যথাস্থানে রক্ষা করা, আর মেঝের বাজে জিনিস দেখলেই তুলে জঞ্জাল গাদায় স্তূপীকৃত করা। প্রথমে আমার দৃষ্টি আকৃষ্ট হল এক টুকরো সাদা কার্ডবোর্ডের উপর। এটা সেই কার্ডবোর্ড যার উপর আমি টেলিফোন কল করার জন্য চুলের গুচ্ছটা রেখে গিয়েছিলাম। কার্ডবোর্ডের অপরদিকে চোখ পড়তে দেখলাম সেটা ফ্ল্যাশ লাইটে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ। বন্ধুদের মধ্যে আমিও আছি সে ফটোতে। সুমিতা ফটোগ্রাফটার দিকে তাকিয়েছিল, হঠাৎ সে বলে উঠল, আচ্ছা সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ বলো তো? আমি সেদিকে তাকালাম আর দেখলাম না, কোনো ভুল হয়নি আমার। সেই একই দাগ যে দাগ দেখেছিলাম এক মাস আগে সমরজিতের কপালে, সেই রকমই ঈষৎ বাঁকানো রক্তবর্ণ চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই যে ফটোটা, এটা তোলা হয়েছিল 5 মাস আগে। এরপর আমরা ফটোগ্রাফের পেছন দিকে লক্ষ্য করলাম, দেখলাম একটা আবছা বাদামি রেখা। ইথার থেকে তুলে নিয়ে পিন দিয়ে গেঁথে শুকোতে গিয়েছিলাম, রেখাটা নিশ্চয়ই সেই পিনেরই দাগ। আর তারপরে কার্ডবোর্ডটা ইথারটুকু শুষে নিয়েছে বলেই বিপরীত দিকে সমরজিতের কপালে ফুটে উঠেছে ওই দাগ। পিনের দাগের মধ্যে দিয়ে একটা সুই এফোর ওফর করে দিতে সত্যই সেটা এপাশে সমরজিতের কপালে সে চিহ্নটার মধ্যে দিয়ে বেরিয়ে গেল। দুটো ঘটনা একসাথে সংঘটিত হওয়াটা আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত। এরপর কি জানি আমার মনে হল আমি সময় সম্বন্ধে নিঃসন্দেহ হবার প্রয়াস পেলাম। অবশেষে স্থির একটা সিদ্ধান্তেও পৌঁছালাম, একটা বিশেষ দিনে 4:15 সময় আমি ফটোগ্রাফটা পিন দিয়ে গেঁথেছিলাম, আর ঠিক সেই দিনেই প্রায় 4:15 সময়ে সমরজিতের উপর হয়েছিল সেই আশ্চর্য আক্রমণটা। এই সিদ্ধান্ত সম্বন্ধে আমার মনে সন্দেহের বাষ্পটুকু অবশিষ্ট রইল না। দুটো ঘটনার মধ্যেই রয়েছে বেশ স্পষ্ট একটা এককালীন সংগঠনের সম্পর্ক। এই কথাগুলোই একদিন চিন্তা করতে করতে আচম্বিত মনের মধ্যে উদিত হল একটা মতলব, পরীক্ষাটা একবার চেষ্টা করে দেখতে হবে। অবশ্য সমরজিৎ বেচারার উপর রান নয়, কেননা ইতিপূর্বে তার উপর অজান্তেই তো বেশ একজোট হয়ে গেছে, আর তাছাড়া সে আমার বন্ধু তো বটেই। শত্রুদের প্রতি আমাদের যে সদয় ভাবাপন্ন হওয়া উচিত এ হিতবাক্য আমার অজানা নয়, আর বাস্তবিক পক্ষে সে বাক্য আমি কিছু কিছু মেনে চলতেও চেষ্টা করি। কিন্তু যেখানে এরকম একটা এক্সপেরিমেন্টের নিতান্ত প্রয়োজন হয়ে পড়েছে, যদিও সহস্রের মধ্যে একটিতে সাফল্য আসবে কিনা সন্দেহ, তবু বন্ধু অপেক্ষা শত্রু শ্রেয়। সুতরাং এরপর থেকে আমি ব্যস্ত রইলাম মন মতো একটা শিকারের সন্ধানে, যাতে দৈবাৎ যদি আবার একটা কোইন্সিডেন্স ঘটে যায় তবে আমার বিশেষ ক্ষতি হবে না। আর যে ব্যক্তিটিকে মনোনীত করলাম সে আমার পাশের বাড়ির এক আয়া। বাথরুমের জানালা থেকে ওদের উঠোনটা আমরা দেখতে পেতাম, প্রায় লক্ষ্য করেছি শিশুটা যখন তার তত্ত্বাবধানে থাকত আর আশেপাশে যদি কাউকে না দেখা যেত, তখন শিশুটির সঙ্গে নিতান্ত অকারণে ব্যবহার করত অত্যন্ত হৃদয়হীনার মতো। অন্যের ঘরের দৈনিক ঘটনাবলী লক্ষ্য করা অবশ্য আমার কাজ নয়, কিন্তু অবোধ শিশুটার উপর এমন অযৌক্তিক নির্মম আচরণ তুমি দেখলে নিশ্চয়ই এ অপরাধ থেকে আমায় মুক্তি দিবে। আমরা তো ওকে দুচোখে দেখতেই পারতাম না। এজন্য আরও একটা ব্যাপারে মেজাজটা আমার তার উপরে বিজ্ঞ ছিল। প্রথম যখন সে ও বাড়িতে এলো, বাগানের পাঁচিলটার উপর ঝুঁকে পড়ে গোলাপের গন্ধযুক্ত, এতেই যদি ক্ষান্ত থাকত তাহলে কিছুই হতো না, কিন্তু অনর্থক বোটাশুদ্ধ ফুলগুলো তুলত আর ছুঁড়ে ফেলত মাটিতে। অচিরেই সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আমি বন্ধ করলাম। পাঁচিলের উপর থেকে সহজলভ্য কয়েকটি গোলাপ গাছের চারপাশে বসিয়ে দিয়ে এমন সুকৌশলে এক দুর্ভেদ্য ব্যারিকেড বানালাম যে পরের দিন সকালে বেশ একটু হইচই শোনার পর এক সপ্তাহ ধরে দেখেছিলাম আয়ার হাতে পুরু ব্যান্ডেজ। মোট কথা, আমার এক্সপেরিমেন্টের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত ব্যক্তি হল সে। কাজে আমার প্রথম কাজ হল তার একটা ফটোগ্রাফ তুলে ফেলা। পরের দিন ঝলমলে রোদ্দুর ভরা সকালে যখন সে উঠোনে পায়চারি করছে, আমি বাথরুমের জানালা থেকে এরোপ্লেন ওড়ার মতো কি ওইরকম একটা বিদঘুটে শব্দ করতে সে মুখ তুলে তাকালো, আর তৎক্ষণাৎ শাটার টিপে দিলাম আমার জাইস আইকনের। প্রথম প্রিন্টটা যখন শুকোল সেই রাত্রেই প্রায় 11টার সময় আমি চুলের বিনুনিটা নিয়ে তার কপালে দুটো পিন দিয়ে আটকে রাখলাম। অবশ্য নিজের এই নির্বোধ কার্যকলাপের জন্য হাসি পাচ্ছিল খুবই, কিন্তু নিতান্তই একটা ছেলে খেলা পরীক্ষার মতো সহজভাবে সেটাকে গ্রহণ করতে পেরেছিলাম। তারপর পিন লাগানো ফটোগ্রাফটা রেখে দিলাম ওয়ার্কশপের কাবাড়ে। পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরতে সুমিতা বলল, শুনেছ আজ সকালে পাশের বাড়ির আয়াটাকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা গেছে। আরো অনেক কিছুই গড় গড় করে বলে গেল সুমিতা। লোকজন এ ব্যাপারে বেশ চঞ্চল হয়ে উঠেছে, পুলিশ এসে জোর তদন্ত শুরু করেছে ইত্যাদি ইত্যাদি। মনে হল চোখের সামনে ঘরের দেওয়ালগুলো ঘুরতে শুরু করেছে। কতক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিলাম জানি না। অবশেষে আত্মসংবরণ করে নিয়ে প্রশ্ন করলাম, কিসে মারা গেছে, কিছু শুনেছ? বুঝতেই পারছ সুমিতা আমার এক্সপেরিমেন্ট সম্বন্ধে বিন্দু বিসর্গ জানত না। জানলে এ পরীক্ষায় হাত দিতে কখনোই সে আমায় দিত না। জানোই তো কুসংস্কারের হাওয়া সবসময় তাকে কেমন ঘিরে থাকে। আমার সঙ্গে এতকাল বসবাসের পরেও মনের অন্ধকার তার এখনো পুরোপুরি ঘোচেনি। যত তাড়াতাড়ি পারলাম সুমিতা চোখের অন্তরালে যেতেই ওয়ার্কশপের কাভার থেকে বার করলাম ফটোগ্রাফটা। আর জানি তুমি বিশ্বাস করবে না এই কথা, কিন্তু তাতে আমার কিচ্ছু ক্ষতিবৃদ্ধি হবে না। বিনুনি থেকে যখন পিন দুটো খুলে নিলাম, দেখলাম আয়ার কপালে দুটি সুস্পষ্ট রক্তবর্ণের চিহ্ন। কতক্ষণ যে অভিভূতের মতো বসেছিলাম সে সময়ের হিসাব ছিল না। ইংরেজিতে যাকে কোইন্সিডেন্স বলে তাকে কখনো দুবার ঘটা সম্ভব, একবার সমরজিতের ক্ষেত্রে, আবার এই আয়ার ক্ষেত্রে। কিন্তু আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে আয়ার কপালে দুটি জল জলের রক্তবিন্দু আমার শিক্ষা সংস্কৃত মনকে যেন মৌন ভাষায় বিদ্রুপ করতে লাগল। প্রথমেই শুরু হল আমার ব্যক্তিগত তদন্ত, কিভাবে আয়ার মৃত্যু ঘটেছে। সে অনুসন্ধান করতে আমি উঠে পড়ে লাগলাম। পুলিশের রিপোর্টে অবশ্য ছিল মৃত্যুটা হয়েছে নিছক প্রকৃতির নিয়মানুসারে, অর্থাৎ ব্রেনের মধ্যে কয়েকটি শিরা অতিরিক্ত রক্তের চাপে ফেটে যাওয়ার ফলে মৃত্যু এসেছে। কিন্তু শুধু একটি স্থানেই সব ডাক্তারদের বুদ্ধি ঘুলিয়ে গেল যে প্রকৃতির সেই নিয়মটি কি কারণে হঠাৎ কার্যকরী হয়ে উঠে এ মৃত্যুকে ডেকে আনল। সমর্চিতের কপালে যেমন চিহ্ন দেখেছিলাম, এরও কপালে ছিল হুবহু সেই চিহ্ন, তবে এবার সংখ্যায় দুটি। দু একজন ডাক্তার অবশ্য বলেছিল যে এক্স রে করে করটির ভেতরটা দেখা যাক। এক্স রে ফটোটা উঠেছিল, কিন্তু অভ্যন্তরিক কোন স্নায়ু বিকৃতি দেখা যায়নি, সুতরাং ব্যাপারটা শেষ হয়ে গেল এখানেই। কিন্তু আমার মস্তিষ্কে তখন যাবতীয় চিন্তা ঘুরপাক খাচ্ছে। শরীর খারাপ থাকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়াটা তো আয়ার পক্ষে সম্ভব, আরও তো কত কারণ থাকতে পারে। সত্যি কি ওই কেশগুচ্ছের সঙ্গে এ মৃত্যু সম্পর্কিত? এখানেই বিষয়টার ইতি জানতে পারলাম না, সুতরাং আবার একটা পরীক্ষার জন্য খুঁজতে লাগলাম আরও একজনকে। আর অনেক ভেবে চিন্তে আমার বাড়ির বিপরীত দিকের বাড়ির এক বাসিন্দাকে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল আমার। লোকটি অবশ্য আয়ার মতো অতটা খারাপ ছিল না, কেননা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে নয়, অন্তত নিজের ইচ্ছায় তো নয়। শুধু সারাদিন, বিশেষ করে গভীর রাত পর্যন্ত বেহালা বাজাবার এক বিধ ঘুটে নেশা তার ছিল। সুতরাং স্থির করলাম খুন করাটা উচিত হবে না, তার চেয়ে অল্পের উপর দিয়ে একটু মজা করা যাক। মুশকিল হল ফটো তোলা নিয়ে, কেননা বাইরে সে খুব কমই বেরুত। যার সঙ্গে আমার দৈনিক একাধিকবার চোখাচুকি হচ্ছে, তার অগোচরে তারই মুখের পরিষ্কার ফটো তোলা যে কি কঠিন ব্যাপার তা তুমি উপলব্ধি করেছ নিশ্চয়ই। যাই হোক, প্রায় দিন পনেরো পরে এদিকটা আমি কোনো মতে কায়দা করে সামলে নিলাম। ফটোটা যদিও খুব ছোট্ট হয়েছিল, কিন্তু পরে আমি সেটা বেশ বড় করে এনলার্জ করে দিলাম। রাত্রের খাওয়া সাঙ্গ হলে আমি গেলাম আমার ওয়ার্কশপের জানালায়, অপেক্ষা করতে লাগলাম সেখানে। খেয়ে দে এসে লোকটি যখন আবার ছড়ি তুলল, আমিও তুলে নিলাম আমার চুলের গোছাটি। সে যখন ছড়ি ছোয়ালো বেহালার তারে, আমি বিনুনি দিয়ে স্পর্শ করলাম ফটোটি খুব আলতোভাবে। প্রথম যখন বিনুনিটা ছুঁয়ে গেল ফটোটা, ভদ্রলোকের বেহালা থেকে বেজে উঠল একটা বেজোড় শব্দ। এতে আমার মনটা তৃপ্ত হল না, আবার ধীরে ধীরে বিনুনি ছোঁয়ালাম ফটোটিতে। এবার আর কোনো সন্দেহই রইল না, অত্যন্ত ক্ষিপ্রভাবে কাঁধ থেকে সে নামিয়ে নিল বাদ্যযন্ত্রটি এবং প্রায় মিনিট পাঁচেক ধরে ডাঙায় ওঠা মাছের মতো খাবে খেতে লাগল। তার ছটফটানি দেখে মনে হল নিঃশ্বাস যেন তার রুদ্ধ হয়ে আসছে। উদ্গ্রীব হয়ে দেখতে দেখতে আমি এমন অবাক হয়ে গেলাম, মনে হল আমার নিজেরও নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। বিনুনিটা আমি সরিয়ে নিলাম, তারপরে ভাবতে লাগলাম এরপর আমার কি কর্তব্য। বিপজ্জনক ওই চুলের গোছাটাকে পুড়িয়ে ফেলব না রেখে দেব? অনেক ভেবে দেখলাম সাধারণ দেখতে কিন্তু অসাধারণ শক্তিসম্পন্ন ওই চুলগুলোকে আরো বিভিন্ন উপায়ে আমি ব্যবহার করতে পারি। সঙ্গে সঙ্গে আমার কাজের পদ্ধতিও স্থির করে ফেললাম। আমার পরবর্তী এক্সপেরিমেন্টগুলোর বিশদ বিবরণ তোমায় বলতে গেলে একটা বই লিখে ফেলা দরকার। এসব পরীক্ষা চলেছিল বেশ কয়েকটি মাস ধরে। শেষকালে সমস্ত বিষয়টাকে আমি এমন একটা বিজ্ঞান পরিধির মধ্যে কেন্দ্রীভূত করে ফেললাম যে কোনো জীব প্রাণীকে মশক দংশনের মতো ক্ষুদ্র যন্ত্রণা দেওয়া থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত আমার কাছে নিতান্ত ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে রেখো, এই সাফল্য এসেছিল একটি পুরুষ, একটি নারী, অসংখ্য কুকুর, বিড়াল, খরগোশ আর চেতন সম্পন্ন প্রাণীর বিনিময়ে। এরকম একটা আবিষ্কার করে যে আনন্দ আমি পেয়েছিলাম, এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যে মজা আমি অনুভব করেছিলাম, তা প্রকাশ করা ভাষার সাধ্য নয়। মনটা কেন জানি এক নিষ্ঠুর আনন্দে ভরে উঠত, আর বারবার সেই আনন্দেরই আস্বাদ পাওয়ার নেশায় মনটা ব্যাকুল হয়ে উঠত। তারপর একদিন আমার দৃঢ় বিশ্বাস জন্মাল যে এই অপরিমেয় শক্তির প্রসাদে ত্রিভুবন জয় করাও আমার অসাধ্য নয়। চুলের গুচ্ছটাকে ব্যবহার করার মাত্রা সম্বন্ধে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এমনই গভীর আর নির্ভুল হয়ে উঠল যে ভাবলাম এরপর যদি এই শক্তিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করি তাহলে সেটা হবে নিতান্তই পরিতাপের বিষয়। ভেবে দেখলাম যে অপ্রিয় ভাজন আর অবাঞ্ছিত ব্যক্তিদের উপর ক্রমাগত শক্তির প্রয়োগ করতে গেলে সময় লাগবে অনেক। অর্থাৎ ধরা যাক, যে লোকগুলোকে তুমি দুচক্ষে দেখতে পারো না তাদের নামে মোটা ইন্স্যুরেন্স করে দিলে, এরপরেই তাদের মৃত্যু হওয়াটা নিতান্ত অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। সুতরাং অন্ততপক্ষে এক বছর তো তোমাকে অপেক্ষা করতেই হবে। আর তাছাড়া কয়েকবার এইরকম মৃত্যু হওয়ার পর প্রত্যেকবারই মনে একটা খটকা লাগবে, তখনই কোম্পানির পেমেন্ট দেওয়া নিয়ে শুরু হবে হাঙ্গামা। ভাবতে ভাবতে আচম্বিতে মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকের মতোই খেলে গেল এক অভিনব পরিকল্পনা। তোমার বোধহয় মনে থাকতে পারে যে কয়েক মাস আগে থেকে আমি রেসকোর্সের মাঠে যাতায়াত শুরু করেছিলাম আর প্রতিটি বাজিতে মোটা অর্থ পেলেছি, তুলে এনেছি তার বহু গুণ অর্থ। তোমরা বলেছিলে হঠাৎ আমার উপর মা লক্ষ্মী সদয় হয়ে উঠেছেন, কেননা একটি বাজিতেও না হেরে স্বল্পকালের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হওয়া এরকম নজির তোমাদের চোখে আর পড়েনি। কিন্তু আমার ওই সৌভাগ্যের মূলে কি ছিল জানো? বিচিত্র বর্ণের ওই কেশগুচ্ছটি। কাজটা খুবই সহজ। আমাকে সংগ্রহ করতে হয়েছিল শুধু এক টুকরো কার্ডবোর্ড, আর তার উপরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম একটি ছাড়া সবকটি দৌড়বাজ ঘোড়ার ফটোগ্রাফ। যেটির ফটো ছিল না সেটির উপরই বাজি ধরতাম আমার সর্বস্ব। তারপর দৌড় শুরু হওয়ার একটু আগেই এসে বসতাম সুবিধা মতো নিরালা দেখে এক জায়গায়। এমন জায়গা বেছে নিতাম যেখান থেকে সমস্ত রেসকোর্সটা পড়ে থাকত আমার চোখের সামনে। ভাবছো বুঝি রেসের ঘোড়াগুলোকে আমি জখম করে দিতাম? ভুল ধারণা। মারাত্মক রকমের আমি কিছুই করতাম না, শুধু ঘোড়াগুলো যখন দৌড়তে শুরু করত আমি বিনুনিটি খুব আলতোভাবে ফটোগ্রাফের উপর দিয়ে বুলিয়ে নিয়ে যেতাম। ফলে ক্লান্তিবোধ ছাড়া ঘোড়াগুলোর আর কোনো ক্ষতিই হতো না। যদি দেখতাম যে তা সত্ত্বেও কোনো তেজি ঘোড়া আমার প্ল্যান বানচাল করার চেষ্টা করছে, তখন আবার একটু মোলায়েম স্পর্শ, ব্যাস। দৌড়ের মাঝে সবকটি ঘোড়াই যেন ক্লান্ত হয়ে না পড়ে আর দৌড় যেন পণ্ড না হয়ে যায়, সেজন্য আমি গোড়া থেকেই বেশ সতর্ক থাকতাম। একটা ছাড়া সবকটি ঘোড়াই যদি ভূমিশয্যা গ্রহণ করে অথবা থেমে গিয়ে ছটফট করতে থাকে, তাহলে রেস বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং রীতিমতো নৈপুণ্যের সঙ্গে চুলের গোছা ব্যবহার করেছি প্রত্যেকবার, আর ঘরে এনেছি রাশি রাশি অর্থ। কিন্তু এজন্য আগে থেকেই আমাকে দিতে হয়েছিল তিন তিনটি মহড়া, আর প্রতিটি হয়েছিল খুবই চমৎকার। এই সময় থেকেই আমার মানসতটায় আশ্রয় পড়তে লাগল একটির পর একটি পরিবর্তনের ঢেউ। তোমার কাছে সবই আজ স্বীকার করতে বসেছি, গোপন কিছুই রাখব না। সাধারণ মধ্যবিত্তের অনটনের মধ্যে থেকে অপরিমেয় ক্ষমতা আর অর্থ প্রাচুর্যের মধ্যে এসে পড়লে পরিবর্তন আসাটা স্বাভাবিক। আমি যে শুধু বৈভবশ্রুতেই গা ভাসালাম তা নয়, সেই সাথে ভুলেও গেলাম আমার আজন্মের শিক্ষা, নৈতিক নিষ্ঠা। ভুলে গেলাম আমার চরিত্রের বলিষ্ঠতা আর আদর্শ। ভুলে গেলাম আমার বিবাহিত জীবনের কর্তব্য। আমি মদ ধরলাম, একদিনই আসক্তি আমার আসেনি। মনটা যখন বেজায় খুশি হয়ে উঠত, তখন খুশির মাত্রায় আরও দুই এক পর্দা রং চড়াবার অভিলাষে দু এক চুমুক রঙিন পানীয়ের আস্বাদ আমি গ্রহণ করতাম। যত দিন যেতে লাগলো অর্থ আসতে লাগলো স্রোতের মতো, আর ততই ধীরে ধীরে মনের যেটুকু বাধা ছিল তাও মুছে গেল। বিজয় গৌরবে উল্লাসিত হয়ে মদ খাওয়াটা তখন প্রায় নিত্যকর্মেই দাঁড়িয়ে গেল আমার। এজন্য কোনোদিন আর অনুভব করিনি কোনো গ্লানি। সুমিতা প্রথমটা ধরতে পারেনি, তারপর যখন পানীয়ের মাত্রা সীমা ছড়ালো সুমিতার আর কিছুই অজ্ঞাত রইল না। কিন্তু ভাই আশিস, তার মতো স্ত্রী পাওয়া বহু জন্মের পুণ্যের ফল। সে রাগ করেনি, রুক্ষ কথা শোনায়নি, অভিমানও করেনি, শুধু গভীর দুটি বড় বড় চোখে নীল সায়রের মতো অশ্রুধারা দুলিয়ে আমাকে মিনতি করেছে। দুটি পা চোখের জলে ধুয়ে দিয়েছে, কিন্তু তবুও আমার চৈতন্য হয়নি। হেসে তার মিনতিকে উড়িয়ে দিয়েছি, বলেছি, খাচ্ছি তো একটা খাবারই জিনিস, অখাদ্য তো নয়, কেন এত ভাবছো বলতো? আর যে কত কিছু বলেছি মনে নেই, কিন্তু জানোই তো যার উপর সুরার ক্রিয়া শুরু হয় একবার, ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তি আর চেতনাবোধ। এইরকমই এক রঙিন নেশা ভরা মুহূর্তে সুমিতা চোখের জলে দুটি গাল ভাসিয়ে আমাকে কাকুতি মিনতি করে বলেছিল এই জিনিস ত্যাগ করতে। ওই রকমই একটা সুন্দর আমেজ ভরা মিষ্টি মুহূর্তে কানের কাছে এক ঘেয়ে কান্না শুনতে শুনতে হঠাৎ কেমন যেন মেজাজটা বিকে গেল। বললাম, আমার স্ত্রী তুমি, তুমি আমার সহধর্মিনী, যে ধর্ম আমার সে ধর্ম তোমারও, অতএব এবার যা হল তার লিখছি না। সুমিতার মুখে শেষ পর্যন্ত এক ফোঁটা হুইস্কিও ঢালতে পারিনি, কিন্তু সেদিন তার যা মূর্তি দেখেছিলাম জীবনে আর কখনো দেখিনি সে মূর্তি। এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে, তার মুখ অশ্রুসিক্ত, চুল এলোমেলো আর অঙ্গের বসন বিবস্ত্র, কণ্ঠে তার সে কি তীব্রতা! যেটুকু আমার চৈতন্য জেগেছিল এরপর সেটুকুও যেন লোপ পেল। কি যে বলেছিল মনে নেই, শুধু মনে আছে মাথার মধ্যে যেন দাউ দাউ করে জ্বলে উঠেছিল নরকের আগুন। চিৎকার করে বলেছিলাম, তবে দেখো আমার ক্ষমতা, মদ তোমাকে আজ খাওয়াবই। চোখের বলকে আলমারি থেকে টেনে বের করলাম পারিবারিক অ্যালবাম, আর পকেট থেকে চুলের গোছাটা বার করে চেপে ধরলাম ফটোটার উপর। তুমি জানো ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা মারা গেছে। হৃদরোগ তার সত্যি ছিল, অতখানি উত্তেজনার পর শক্তির ওই আকস্মিক আঘাত তার দুর্বল হৃদযন্ত্র বহন করতে পারেনি, চিরতরে নিস্পন্দন হয়ে গেছে সে। তারপরে দিনের পর দিন কেটে গেছে, সপ্তাহ পর সপ্তাহ, রাতের নিদ্রা আমায় ত্যাগ করেছে। অনুভব করতে পারি না ক্ষুধা তৃষ্ণা, কিছুই অনুভব করতে পারি না। চোখ বুঝলেই চোখের সামনে দেখি বিস্ফোরিত চক্ষু সুমিতার সেই মূর্তি, যে মূর্তি জীবনে একবারই দেখেছিলাম, আর চোখ খুললেই মাথার মধ্যে অনুভব করি এক যন্ত্রণা। দিন রাত একটা চিন্তা অক্টোপাসের মতো মরণ বাহু দিয়ে আমাকে আঁকড়ে রয়েছে, আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে নির্মল নিষ্ঠুর আর নির্দয় ভাবে শোষণ করছে, পেষণ করছে আমার মস্তিষ্ককে। আমার স্ত্রীর হত্যাকারী আমি স্বয়ং, শ্রী বিবেক রায়। এছাড়া আর কোনো চিন্তা নেই আমার, বুঝতে পারছি আমি পাগল হয়ে যাচ্ছি। নির্জনে থাকতে ভালো লাগে আমার, এমনকি রাধুও সামনে এসে পড়লে আটকে উঠি। এই বুঝি সে ধরে ফেলল আমার অপরাধ। আমি বেশ বুঝতে পারছি আমার চিন্তাধারা বিকৃত হয়ে যাচ্ছে, আমি উন্মাদ হয়ে যাচ্ছি, কিন্তু তার আগেই লিখে রেখে গেলাম আমার স্বীকৃতি। বিশ্বাস করো আর নাই করো, যে মহাপাপ আমি করেছি তার শাস্তি দেবার আয়োজন করেছেন বিধাতা স্বয়ং সারাটা জীবন ধরে, কিন্তু আমি পারব না, পারব না, এ শাস্তি সারা জীবন ধরে বহন করতে আমি পারব না। ইতি তোমার বিবেক। স্ত্রী শোকে সত্যি বেচারা একেবারে উন্মাদ হয়ে গেছে। চিঠিটা ভাজ করতে করতে বললাম আমি, না তোমার যদি পায়ে পড়ি আমার কেমন জানি মনে হচ্ছে একটা বিষম বিপদ এখনই ঘটবে। বলতে বলতে রুমিতার দুই চোখ জলে ভরে উঠল। কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছলাম বিবেকের প্রাসাদে। নিচতলায় ওর রুম, দরজা বন্ধ ছিল, ঠেলা দিতেই খুলে গেল। প্রথমে ঘরে কাউকে চোখে পড়ল না। নিবিড় নৈশব্দে ঘরের আবহাওয়া থমথমে হয়ে উঠেছে। টেবিলের উপর রাখা একটা মাত্র টেবিল ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় রহস্য ঘন আলো আধারিতে ভরে উঠেছে ঘরের কোণগুলি। চারিদিকে ভালো করে চোখ বোলাতে গিয়ে দৃষ্টি আকৃষ্ট হল পালঙ্কের উপর শায়িত একটি দেহের উপর। এগিয়ে গেলাম। বহুদিন ধরে অযত্ন বর্ধিত দাড়ি গোফে মুখ আচ্ছন্ন থাকলেও বিবেককে চিনতে আমাদের দেরি হল না। সে যেন গভীরভাবে ঘুমাচ্ছে, শান্ত মুখশ্রী, কপালের ডান দিকে একটা বিভৎস রক্তবর্ণ ক্ষত চিহ্ন, চিহ্নটিকে বলয় আকারে বেষ্টন করে রয়েছে নীলচে কালসিটার সুস্পষ্ট চিহ্ন। পাশেই পড়ে রয়েছে একটা ফটোগ্রাফ, আলোর কাছে ধরলাম সেটা, বিবেকের ফটো, তার প্রশস্ত ললাটের মাঝে বিদ্ধ একটা পিন আর একটা চুলের গোছা। পিনটা আর কেশগুচ্ছটাকে সরিয়ে আনতে যা দেখলাম তাতে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে হিম শীতল একটা স্রোত বয়ে গেল। ফটোতে বিবেকের কপালে উজ্জ্বল হয়ে জেগে রয়েছে একটা রক্তবর্ণ চিহ্ন।
এবিসি রেডিও 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শামিন, আর সঙ্গে রয়েছে প্রতিবারের মতোই দুটো গল্প। প্রথম গল্পটি পড়ে শোনাবে সেতু। গল্পটির নামটি জানাচ্ছি, গল্পটির নাম হচ্ছে চুল, লেখক অদৃশ বর্ধন। আর এখন শুনলেন গল্পের প্রথম পর্ব, আর তারপর এক ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি। আবারও বলছি, শুনবেন এখন গল্প চুল, লেখক অদৃশ বর্ধন, আর পড়ে শোনাবে সেতু। মানুষ কি কখনো অতীত থেকে পালাতে পারে? প্রশ্নটা নিতান্তই হাস্যকর ঠেকতে পারে কারো কারো কাছে, কিন্তু আসলে কি তাই? আপনি এই মুহূর্তে যেখানে আছেন, কি ছিল সেখানে আজ থেকে ২০ বছর আগে, কিংবা কি থাকবে আরো ১০ বছর পরে, আমরা জানি না। আমরা কখনো জানার চেষ্টাও করি না। এটা হয়তো একদিক দিয়ে ভালোই, যদি জানার চেষ্টা করতে গিয়ে ভয়ঙ্কর কিছু জেনে ফেলি সেটা সবসময় মঙ্গলজনক নাও হতে পারে। তা ছাড়া কিছু অতীত বরং অতীতই থেকে যাক। তবে প্রশ্নটা থেকেই যায়, মানুষ কি কখনো অতীত থেকে পালাতে পারে? একজন মানসিক রোগী যাকে প্রচলিত ভাষায় পাগল বলা হয়, সে নিজেই চিকিৎসার জন্য হাসপাতালে এসে উপস্থিত হয়েছে, এমনটা সচরাচর ঘটে না। তাই অল্প বয়সী মেয়েটা যখন ডাক্তারের কাছে এসে বলল যে তার মাথা কিছুটা খারাপ, চিকিৎসা দরকার, তখন ডাক্তার মনির বেশ অবাক হল। তার ডাক্তারের জীবনে এরকম ঘটনা আর কখনো ঘটেনি। শহর থেকে কিছুটা দূরে প্রায় নিরিবিলি একটা জায়গায় এই হাসপাতালটার অবস্থান। জায়গাটা আধা গ্রাম আধা মফসল ধরনের একটা লোকালয় থেকে কিছুটা দূরে। সন্ধ্যার পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। ডাক্তার বলতে মোটে তিনজন, সিনিয়র ডাক্তার শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাইকিয়াট্রিস্ট, তিনি মূলত এই হাসপাতালে সবকিছু দেখাশোনা করেন। তার কাছ থেকে এখন অনেক কিছুই শিখছে সদ্য ডাক্তার হওয়া মনির। অল্প কিছুদিন আগেই সে পাশ করে বেরিয়েছে। এছাড়া আছেন ডাক্তার সাইফুর, সাথে আরও দুজন নার্স আর জনাতিরিক সিকিউরিটি গার্ড। এতেই চলে যায় মফসলের ছোট চিমছাম হাসপাতালটির। ডাক্তার মনির এখনও অদ্ভুত চোখে নিজেকে রোগী দাবি করা মেয়েটিকে দেখছে। রোগীকে অবশ্য খুব একটা চিন্তিত মনে হল না, সে উৎসাহের সাথে চেম্বারের সব কিছুতে চোখ বোলাচ্ছে। বছর ২০-এর তরুণী, বয়স খানিকটা বেশি হতে পারে, গায়ের রং কিছুটা চাপা, গায়ে একটা মলিন শাড়ি পেঁচানো, মেয়েটির চুলগুলো ভীষণ রুক্ষ, চোখের নিচে কালি পড়ে আছে, যেন কত দিন ধরে ঘুমায়নি।
আপনার নাম কি বললেন?
ফাতেমা।
কি জন্য এসেছেন আপনি?
চিকিৎসা করতে।
কার চিকিৎসা?
কার আবার, আমার?
এখানে তো মানসিক রোগের চিকিৎসা করা হয়।
জানি তো, সেজন্যই আসলাম।
তার মানে বলতে চাচ্ছেন আপনার মানসিক সমস্যা আছে?
স্যার, এত ভদ্রতা করার দরকার নাই, চাইলে আমারে পাগলও বলতে পারেন, আর আমারে তুমি করে বলবেন।
আচ্ছা আচ্ছা, তোমার সাথে কেউ আসেনি?
না, আমি তো অনেক দূর থেকে আসছি, সাথে কেউ আসে নাই।
এরকম ঘটনা সবসময় ঘটে না বলে হয়তো ডাক্তার মনিরের সামলে নিতে সময় লাগল, তবে খুব বেশিক্ষণ সেটা নিয়ে না ভেবে ফাতেমার চোখ জোড়া পরীক্ষা করল সে। হাসপাতালে ডাক্তার বলতে এখন সে ছাড়া আর কেউ নেই। ডাক্তার শরীফুল ইসলাম কয়েকদিনের জন্য ঢাকা গেছে, ডাক্তার সাইফুর এখন হাসপাতালে নেই। ফাতেমার শান্ত চোখ দুটির মুনিগুলো অস্থির ভঙ্গিতে নড়ছে। অপ্রকৃতস্থ মানুষ জেনের সবচেয়ে সহজ উপায় হল চোখের মনির নড়াচড়া লক্ষ্য করা। মনি নার্সকে দেখে ফাতেমাকে গোসল করিয়ে নতুন কাপড় পরাতে বলল, তারপর তাকে ওয়ার্ডে রাখা হবে। ফাতেমা সহজ ভঙ্গিতে উঠে দাঁড়াল। কিছুক্ষণ পর ফাতেমাকে জেনারেল ওয়ার্ডের একটা বেডে জায়গা দেওয়া হল। এখানে আগে থেকে কিছু রোগী ছিল, এরা শান্ত স্বভাবের রোগী, সাধারণত অযথা হট্টগোল করে না, কিন্তু আজ অন্যরকম হল। ফাতেমাকে দেখে অন্যান্য রোগীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিল, অথচ ফাতেমার মুখটা শান্ত আর তার মুখে একটা অদ্ভুত হাসি, যেন সে সবকিছু দেখে ভীষণ মজা পাচ্ছে। তখনকার মতো কোন রকমের পরিস্থিতি শান্ত করল ডাক্তার মনির। অন্যান্য রোগীরা আপাতত শান্ত হলেও বোঝা যায় যে তাদের অস্থিরতা একেবারে দূর হয়নি। ডাক্তার মনির কিছুই বুঝল না, এমনটাই আগে কখনো হয়নি। সন্ধ্যায় তার চেম্বারে নার্স এলে ডাক্তার মনির জানতে চাইলেন ফাতেমার ব্যাপারে।
কি ব্যাপার, নতুন রোগীর কি অবস্থা?
জি স্যার, ভালোই, একটুও ঝামেলা করেনি, খেয়ে দিয়ে শুয়েছে, শুধু বাকিরা কেমন যেন ভয় পেয়ে গেছে মনে হচ্ছে।
হ্যাঁ, ব্যাপারটা আমিও খেয়াল করেছি, ওরা তো এরকম করে না সাধারণত। তবে ওদের সবার জগতই তো আলাদা, নতুন সঙ্গীকে হয়তো এখনো ঠিকভাবে নিতেই পারেনি, ঠিক হয়ে যাবে।
আর স্যার, ফাতেমার সাথে একটা ব্যাগ ছিল, সেটা কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে ভর্তি, ওগুলো এখনো তাকে ফিরিয়ে দেওয়া হয়নি।
তাই নাকি? তা কি কি ছিল শুনি।
একটা পাতার বাসি, একটা হাতে বানানো পুতুল, দুটো পুরনো আমলের লোহার চুড়ি, একটা মরা ইঁদুর।
মরা ইঁদুর?
হ্যাঁ স্যার, কয়েকটা দাঁতও ছিল, মানুষের কিংবা কোনো পশুর হতে পারে।
দ্যাটস স্ট্রেঞ্জ।
জি স্যার, মেয়েটাকে দেখে কিন্তু মোটেও পাগল মনে হয় না।
মেয়েটার দিকে একটু খেয়াল রেখো তো, অনেক রোগী ভেতরে প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও স্বাভাবিক আচরণ করে, দেখলে খুব একটা বোঝা যায় না। কিন্তু আমি ভাবছি অন্যান্য পেশেন্টরা ফাতেমাকে দেখে এরকম হইচই করে উঠল কেন?
আমি নিজেও বুঝতে পারছি না স্যার, ওরা তো এমন করে না কখনো।
যাই হোক, সব ঠিক হয়ে যাবে, চলো তো একবার নতুন পেশেন্টকে একটু দেখে আসা যাক। কি খবর ফাতেমা, কেমন আছো?
খুব ভালো, শুধু ওই পাগলিগুলো দেখে মাঝে মাঝে বিরক্ত লাগে।
এভাবে বলা ঠিক না, এটা এক প্রকার রোগ, মানুষের শরীরে যেমন রোগ বালাই হয় মনেরও হয়, ওদেরও রোগ সারানোর চিকিৎসা চলছে।
যত কথাই বলেন পাগল পাগলই, তবে পাগলদের নিয়ে একটা মজা আছে, কেউ তাদের কথা বিশ্বাস চায় না, ভাবে যে পাগল পাগলামি করতেছে।
তোমার পরিবারের কথা বলো।
পরিবার?
হ্যাঁ, বাবা মা এখানে এলে কিভাবে এইসব আর কি।
না পেরে তো আমি দেখি নাই, মায়ের সাথেই থাকতাম, আমার মাও পাগল।
উনি কোথায় এখন?
আমরা যেখানে ছিলাম সেখানেই, একটা অন্ধকার ঘর, কোনো শব্দ নাই, আলো নাই, একটা মাত্র ঘর, সেখানে আমি আর মা থাকতাম।
কিন্তু অন্ধকার ঘরে খাওয়া দাওয়া করতে কিভাবে তোমরা?
ওইখানে তো আমাদের ক্ষুধা লাগত না।
আচ্ছা, জায়গাটার নাম কি বলো তো?
তা তো মনে নাই, মনে ছিল এখন আর স্মরণ নাই।
আচ্ছা, তোমার মা কি করতেন?
কিছুই করত না, সারাক্ষণ ঘুমাইত।
তোমার যে মাথা খারাপ এ কথা তোমাকে বলেছে কে?
মাই বলছে, বলছে তোর মাথা খারাপ, তোর চিকিৎসা দরকার। আমি বললাম আমি তো হাসপাতাল চিনি না, তুমি আমার সাথে চলো।
তোমার মা আসেননি?
না, মা আমারে বলল নিজের রাস্তা নিজেরই খুঁজে নিতে, বলল তার আর ঘোরাফেরা করতে ভালো লাগে না। এই বলে মা আমার নিয়ে এই হাসপাতালের পাশে জঙ্গলটায় রেখে চলে গেল। তারপর আমি অনেকক্ষণ ধরে একা একা হাঁটলাম আর হাঁটলাম, হাঁটতে হাঁটতে দেখি একটা বাড়ি, তখনও তো জানতাম না এটা হাসপাতাল, পরে আপনার সঙ্গে দেখা হইল।
ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি ঘুমাও তাহলে, আমি এখন আসি।
নাইট ডিউটিতে নিজের চেম্বারে বসে বসে বই পড়ছিল ডাক্তার মনির। রাতের বেলা জেগে থাকার অভ্যাস আছে বলে নাইট ডিউটি করতে ভালোই লাগে তার। একটা বই আর ফ্লাস্ক ভর্তি চা থাকলে একটা রাত কাটানোর জন্য আর কি বা লাগে। হাতে সিগারেটটা শেষ টান দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টালো সে। স্টিফেন বার্কলির লেখা টান টান রোমাঞ্চকর গল্প, দারুণ একটা বই। গল্পের নায়ক ইয়োলিন এইমাত্র আবিষ্কার করেছে যে তার সপ্তাহের ছুটির দিনটা চুরি হয়ে যাচ্ছে। সারা সপ্তাহ কাজ করে সে বাসায় এসে ঘুমিয়েছে পরের দিন ছুটি ভেবে, কিন্তু সকালে অফিস থেকে ফোন করে বস জিজ্ঞেস করল সে অসুস্থ কিনা, কাজে আসেনি কেন। ইয়োলিন যতই বোঝানোর চেষ্টা করে আজকে তার ছুটির দিন, ততই ঘটনা প্যাঁচ খেতে থাকে। সামনে কি হয় কে জানে। ডাক্তার মনির হাতের ঘড়িটার দিকে তাকায়, সর্বনাশ, রাত 3:30 বাজে, অনেকটা সময় কেটে গেছে। বইয়ের ভেতর ডুবে গেলে এই এক মজা, সময় যে কোন ভাগ দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। আবার একটা ভালো সময় আর কাটে, যদি উঠতে ইচ্ছে করছে না তবু বইতে টেবিলের উপর নামিয়ে রেখে সে উঠে দাঁড়ায়। একটা রাউন্ড দিয়ে আসার সময় হয়েছে। মনির এই হাসপাতালে এসেছে বছর দেড়েক হল। দেশের একজন উদার মনাক বৃত্তশালীর স্বপ্নের হাসপাতাল এটি। তিনি একজন ভুক্তভোগী, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ভেবেছিলেন দেশে শারীরিক অসুস্থতার জন্য প্রচুর ভালো মন্দ হাসপাতাল আছে, সেই হিসেবে মানসিক রোগ সারিয়ে তোলার জায়গাটা খুবই অপ্রতুল। প্রথম কথা, মানুষের নিজেদের মন নিয়ে সচেতনতার অভাব। দ্বিতীয়ত, এক্ষেত্রে ঠিক ফাটিয়ে ব্যবসা করা যায় না, যেটা করা যায় নর্মাল হাসপাতালে এই টেস্ট সেই টেস্ট অপারেশন থেরাপি এইসব দিয়ে। তাছাড়া মানসিক রোগকে মূলত বড়লোকদের রোগ হিসেবেই দেখা হয়, অপেক্ষাকৃত দরিদ্ররা থাকে বঞ্চিত। সেই জন্যই এই ছোটখাটো হাসপাতালটি গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দরিদ্রদের কথা চিন্তা করে। তাই এখানকার অধিকাংশ রোগী সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণীর। মনির চেম্বার ছেড়ে করিডোরে বেরিয়ে এল। কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে, বৃষ্টির দেখা নেই, অথচ এই জায়গাটা শহর ছেড়ে অনেকটা দূরে, গাছপালাও বেশি, এ কারণেই হয়তো এই অবস্থা। তবে যাই হোক, মনির পরিবেশটা বেশ ভালো লাগছে, নিরিবিলি সবুজ, শহরের হট্টগোল থেকে অনেকটা দূরে। এসব ভাবতে ভাবতে মহিলাদের ওয়ার্ডটা সামনে দিয়ে যাওয়ার সময় তার কিছুটা অস্বস্তি হল, মনে হল কেউ যেন তাকে লক্ষ্য করছে। মনির ডাক্তার হওয়ায় মনির জানে পুরো ব্যাপারটাই মনির কল্পনা। প্রাচীনকালে গুহাবাসী মানুষ থাকত অন্ধকারে, ভয় না পেলে সে টিকে থাকতে পারত না, তাই মন তাদেরকে অযথায় সতর্ক করে দিত। আজ এত হাজার বছর পর মানুষের সেরকম ভয় না পেলেও চলে, কিন্তু ওই যা অভ্যাস প্রবৃত্তি, এসব ভেবে নিজের মনকে সাধ্য করবার চেষ্টা করার মাঝপথে কেউ একজন মহিলা শীতল গলায় ডাক দিল তাকে। ভয়ানক চমকে গেল সে।
কে? ডাক্তার নাকি?
কে? কে ওখানে?
আমি পরিবানু, ভেতরে আসো, কথা বলি। তুমি মনে হয় ভয় পাইছ?
ও আপনি? না, ভয় পাবো কেন, একটু চমকে উঠেছিলাম। আপনি এত রাতে জেগে আছেন যে?
আমারও তোমার মতো অনিদ্রা রোগ আছে, ঘুম আসতে দেরি হয়।
আমার যে অনিদ্রা আছে আপনি জানলেন কিভাবে?
জানি জানি, আরো অনেক কিছুই জানি। আমার আন্দাজ শক্তি খুব ভালো।
চা খাবেন?
না, আমি চা খাইতে পারি না, তিতা লাগে। আর কেউ যদি শোনে ডাক্তার হইয়া এ রাত বিরেতে রোগীরে চা খাওয়াইতেছ, তোমার চাকরি চলে যাইব।
আচ্ছা চা বাদ, বলুন ডাকছিলেন কেন, আর এটা যে আমি, এত নিশ্চিত হলেন কিভাবে?
সব মানুষেরই চুল আশ্রানোর ধরন যেমন আলাদা, তাদের হাঁটার শব্দও তেমন আলাদা। মনোযোগ দিয়া শুনলে তুমিও ধরতে পারবা।
বুঝলাম, এবার বলেন ডেকেছেন কেন, কোন সমস্যা হচ্ছে?
না, কথা বলার জন্য ডাকছি, পাগল মানুষের আবার কি সমস্যা?
আপনার কথা শুনলে কিন্তু আপনাকে পুরোপুরি সুস্থই মনে হয়।
আমি তো সুস্থই, মাঝে মাঝে শুধু মাথা ঠিক থাকে না।
একদিন নিশ্চয়ই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আছি, তাই না?
হইব না, অনেক চিন্তা।
কিসের চিন্তা?
মনে থাকে না, চিন্তা করার সময় শুধু মনে পড়ে। আচ্ছা ডাক্তার, ধরো একজন মানুষ এমন একটা পর্যায়ে শুইলা গেল যে সে আরেকজনের ভাবভঙ্গি দেখা তার মনের কথা ভুলে দিতে পারে, তাহলে কি তোমরা পাগল বলবা?
আসলে এটা নির্ভর করছে
তোমরা পাগল বলবা, আমি জানি। মানুষ যেসব জিনিস অস্বাভাবিক সেগুলো নিতে পারে না। যাও এখন, আমার ঘুম আসতেছে।
ঠিক আছে, কোনো কিছু লাগলে আমাকে ডাকবেন।
লাগবে না। আর ডাকা শোনো, তোমারে আমি এমনি এমনি ডাকি নাই আসলে, তোমার একটা কথা বলার ছিল।
বলুন।
চোখ খানিকটু খোলা রাখো, আমার মনে ঢাক দিছে ভয়ঙ্কর কিছু একটা, কড়ায় আসতেছে এই হাসপাতালে।
ঠিক বুঝলাম না।
সামনে বিপদ, সাবধানে থাকো।
এটাও কি আপনার আন্দাজ?
না, এটা হলো অভ্যাস। বুঝছো না?
ডাক্তার মনে চেম্বারে ফিরে আসলো। তার অদ্ভুত লাগছে, অভ্যাস প্রবৃত্তি এই জাতীয় শব্দগুলো যে সে ভাবছিল তা পরিবারও জানল কিভাবে? আবার হেসে জিজ্ঞেস করল, বুঝেছে কিনা? অদ্ভুত। পরিবার ওই হাসপাতালের পুরনো রোগীদের একজন, এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এক দুর্ঘটনায় তার স্বামী সন্তান মারা যাওয়ার পর গ্রামের এক আত্মীয় তাকে এখানে রেখে গিয়েছিল, সেই থেকে এখানেই আছে। মধ্যবয়স্ক মহিলাটির সাথে মনিরের মাঝে মাঝে কথা হয়। অধিকাংশ সময় সে খুব স্বাভাবিক থাকে, মাঝে মাঝে তার মাথা খারাপের মতো হয়, তখন সে গায়ে কাপড় রাখতে চায় না, চিৎকার করে, তবে বাকি সময় সে বেশ শান্ত থাকে। মহিলার মাঝে কিছু একটা আছে যার জন্য মনিরও তাকে কিছুটা সমীহ করে চলে। তাছাড়া মেজাজ ভালো থাকলে পরিমাণ যথেষ্ট রসিকও বটে। মনির আরেকটা সিগারেট জ্বালায়, তারপর বলতে চেয়ে নেয়, না কিছুতেই মন বসছে না। মনের ভেতর ঘুরে ফিরে পরিবারের কণ্ঠস্বর ফিসফিস করে চলেছে। সামনে বিপদ। কিসের বিপদ? হঠাৎ করে সে এমন কথাই বা বলতে যাবে কেন? মনিরের অস্থির লাগে, একটা কুমোট অস্বস্তি তার মাথায় চেপে বসেছে যেন। সে ঠান্ডা মাথায় ভাববার চেষ্টা করে, একজন মানসিক রোগীর কথাকে এতটা গুরুত্বের সাথে নেয়ার জন্য নিজের উপরও কিছুটা বিরক্ত লাগে। ডাক্তার শরীফুল ইসলাম ঢাকায় গেছেন, দুই তিন দিনের মধ্যে ফিরে আসবেন। তাছাড়া নার্স আছে, গার্ডগুলো আছে, বিপদ হওয়ার কোন সম্ভাবনাই নেই। তার উপর ফোন করলে পাশের গ্রামে থানা আছে, সে মাথা থেকে পরিমাণের কথাগুলো পুরোপুরি সরিয়ে রাখতে চায় কিন্তু পারে না। হাতের উপর খোলা বইয়ের দিকে তাকিয়ে আছে সে, অথচ পড়তে পারছে না। বইয়ের অক্ষরগুলো যেন নিজেদের মধ্যে কাটাকুটি খেলছে। সে খেলা দেখতে দেখতে মনির বড় ক্লান্তি বোধ করে, তার চোখ বেয়ে নেমে আসে গভীর ঘুম।
স্যার,
কি হয়েছে মিতা, এত হাঁপাচ্ছ কেন?
দুই নম্বর ওয়ার্ডের পেশেন্ট পারুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ঠিক মতো দেখেছো তুমি?
পুরো হাসপাতাল খোঁজা হয়ে গেছে, নেই।
এটা কি ধরনের কথা হলো? আর কখনো তো এমন কিছু হয়নি।
জি স্যার, আমরাও ঠিক বুঝতে পারছি না। রাতে বাকি সব দিনের মতোই ঘুমাতে গিয়েছিল সে, একটু আগে দেখে বিছানা ফাঁকা।
আশেপাশে কোথাও জানি তো?
মনে হয় না স্যার, পারুল প্রায় দুই বছর ধরে আছে, কখনো কাউকে না বলে বাইরে যায়নি।
চিন্তার ব্যাপার। আচ্ছা, ওর ব্যাপারে ইদানিং অস্বাভাবিক কিছু নজরে পড়েছিল তোমার?
না, এমনিতে মেয়েটা শান্ত, শুধু কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশ ছটফট করছিল।
কিন্তু কেন
জানি না, কিছু বলতেও পারিনি ঠিক করে। নতুন মেয়েটা আসার পর পারুলই সবচেয়ে বেশি আপসেট ছিল, শান্ত করতে সময় লেগেছিল।
নতুন ফাতেমা?
জি স্যার, ওর পাশের বেডেই তো ছিল পারুল।
ফাতেমাকে কিছু জিজ্ঞেস করেছ?
করেছিলাম, কিছু বলে না, মুচকি মুচকি হাসে।
কি অদ্ভুত ব্যাপার, হাসবে কেন?
স্যার, আমার মনে হয় ওই মেয়েই পারুলকে কিছু একটা করেছে।
কি বাজে বকছ, ফাতেমা তো কালকেই মাত্র এলো, ও কেন কিছু করতে যাবে?
জানি না স্যার, আমার মনে হচ্ছে।
না জেনে শুনে কাউকে ভাবে দোষ দেওয়াটাও এক ধরনের অপরাধ, বুঝলে? যাও, আমি দেখছি কি করা যায়।
জি স্যার।
আচ্ছা ফাতেমা, তুমি তো পারুল মেয়েটাকে দেখেছিলে, তোমার পাশের বেডেই যে ছিল, তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি তাকে দেখেছো?
রাতে দেখছিলাম,
রাতে কি কোনো রকমের কোনো শব্দ শুনেছিলে?
মনে নাই।
মনে নাই মানে?
আমি তো পাগল, পাগলদের অনেক কিছুই মনে থাকে না, আবার অনেক কিছুই মনে থাকে।
তুমি তাহলে রাতে কিছু দেখনি?
মনে নাই।
মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমারে জিজ্ঞেস করতেছেন কেন?
কারণ তুমি আর ও পাশাপাশি বেড়েছিলে, ওর কিছু হলে সবার আগে জানার কথা তোমার।
জানার কথা থাকলেও এমন অনেক কিছুই তো আছে যা আমরা জানি না।
উফ, তোমার সাথে মেয়েটার কোনো কথা হয়েছিল?
না, কথা বলবে কি, ও তো আমারে দেখে চিৎকার চেঁচামেচি করা শুরু করলো।
কেন?
ভয় মনে হয়।
তোমাকে ভয় পাওয়ার কি আছে? তুমি কি বাঘ না ভাল্লুক?
তা তো জানি না, আপনি তারাই জিজ্ঞেস করতেন।
আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, যদি কিছু মনে পড়ে আমাকে জানিও।
এরকম রহস্যময়ভাবে পারুলের উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা মনের কিছুতেই বুঝতে পারছে না। পারুল মেয়েটার সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছে, শান্ত চুপচাপ ধরনের মেয়ে, সে এভাবে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করবে ঠিক বিশ্বাস হতে যায় না। মনিরের ধারণা কোন একটা বিপদ হয়েছে মেয়েটার, কিন্তু কি ধরনের বিপদ হতে পারে? হাসপাতাল থেকে বাইরে যাবার একটাই মাত্র গেট, সেখানে সব সময় একজন সিকিউরিটি গার্ড থাকে, কাল রাতেও ছিল, তাছাড়া মনির নিজেও নাইট ডিউটিতে ছিল। অস্বাভাবিক কোনো কিছুই নজরে পড়েনি তার, একটা মানুষ নিশ্চয় হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। চায়ের চুমুক দিয়েই সে মুখ কুচকে ফেলল। অনেকক্ষণ হয়ে গেছে চাটা দিয়ে গেছে, এতক্ষণে বরফ হয়ে গেছে চা। তার কিছুই ভালো লাগছে না, একটা অমঙ্গল চিন্তা পেয়ে বসেছে তাকে। কাল রাতে বলা পরিবারের কথাগুলো মনে পড়ে যায় তার, বিপদ ঘনিয়ে আসছে, এসব কুসংস্কার সে মানে না মোটেও, তবু কথাগুলো মনের ভেতরে খচখচ করতে থাকে। পারুলের এভাবে উধাও হয়ে যাওয়া দিয়ে কি তবে বিপদের শুরু? সে কি করবে এখন? এখনই পুলিশে ফোন করবে? না, আর একটু সময় যাক, এর মধ্যে মেয়েটা ফিরেও তো আসতে পারে। সিনিয়র ডাক্তার শরীফুল ইসলামকে ফোন করবে? হ্যাঁ, সেটাই করা উচিত। যদিও মনিরের মন সায় দিচ্ছে না, লোকটা কি একটা কাজে ঢাকায় গেছে, এখন তাকে বিরক্ত করার মানে হয় না, কিন্তু কি করবে, এ ছাড়া আর অন্য কিছু মাথায় আসছে না তার। এদিকে মেয়েটার খোঁজও পাওয়া যাচ্ছে না, সে গতরাতে ডিউটিতে থাকা গার্ড গনিমিয়াকে ডেকে পাঠাল।
গনিমিয়া, কালকে রাতে কি তোমার ডিউটি ছিল?
জি স্যার, কিন্তু স্যার সত্যি বলতে, জি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার।
আহা, আমি তো বলিনি তুমি কিছু জানো। আচ্ছা, তা কতদিন হলো তুমি এই হাসপাতালে আছো?
স্যার 3 বছর স্যার।
সারা রাত গেটে থাকো?
জি স্যার, সব দিন থাকি না, 3 দিন আমি থাকি, 4 দিন হানিফ থাকে। কালকে রাতে আমার ডিউটি ছিল স্যার।
আচ্ছা, ডিউটির সময় তোমার ঘুমানোর অভ্যেস আছে নাকি?
না স্যার, রাতে আমার এমনিতেও ঘুম আসতে চায় না, সত্যি বলতেছি স্যার, আল্লাহর কসম স্যার।
কাল রাতে সন্দেহজনক কিছু দেখেছিলে তুমি?
জি না স্যার, গেটের পাশে যে রুমটা আছে সেখানেই তো ছিলাম সারা রাত, মাঝে মাঝে ওইটা দেখেও আসছি চারিদিক, কিন্তু সেই রকম কিছু নজরে পড়ে নাই স্যার, বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন।
আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম, ঠিক আছে তুমি যাও।
আচ্ছা স্যার।
গনিমিয়া মিথ্যা বলছে না, লোকটা একটু সহজ সরল, কখনো সখনো বাজারের টাকা একটু এদিক সেদিক করলেও সে যে এই মুহূর্তে মিথ্যে বলছে না তা মনির বুঝতে পারছে। সে চিন্তিত মুখে হাসপাতাল ঘোরাফেরা করে কিছুক্ষণ, কয়েকজন রোগীকে দেখে আসে এক ফাঁকে, নানা ধরনের কাজ, কিন্তু কিছুতেই মন বসানো যাচ্ছে না। এদিকে আকাশ কালো করে মেঘ জমেছে, অন্য সময় হলে বেশ ভালোই লাগত, কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে, বৃষ্টিটা হলে হয়তো কিছুটা শান্ত হতো পৃথিবী, কিন্তু এই মুহূর্তে এসব কিছুই মনির মানছে না। তার শুধু মনে হচ্ছে একটা ঝামেলায় পড়ে গেছে সে। সিনিয়র ডাক্তার শরীফুল ইসলাম উপস্থিত থাকলে এতটা টেনশন হতো না তার, স্যারই সবকিছু সামলে নিত, কিন্তু কি থেকে কি করতে হবে কিছুই মাথায় আসছে না তার। শেষ পর্যন্ত বিকেলের শেষের দিকে মনির যখন সিদ্ধান্ত নিল ঢাকায় শরীফুল ইসলামকে ফোন করবে, আর ঠিক তখনই গনিমিয়া হাঁপাতে হাঁপাতে এসে জানালো পারুলকে পাওয়া গেছে।
স্যার, স্যার!
আরে গনিমিয়া, কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন?
স্যার পাওয়া গেছে, স্যার পাওয়া গেছে।
পারুলকে পাওয়া গেছে?
যে স্যার।
কোথায়?
ওই ওই দক্ষিণের জঙ্গলের ভেতর, বাজারে গেছিলাম, ফেরার পথে জঙ্গলের ভেতর দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখি স্যার।
কি?
এটা মাইয়া পারুল।
কোথায় ও এখন?
ওইখানে জঙ্গলের ভেতর, আমি দৌড়ে এইদিকে চলে আসছি সোজা আপনার কাছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তো দেখি, তুমি আরো কয়েকজনকে বলো আমাদের সাথে যাবে।
যে স্যার।
জঙ্গলের ভেতরটা অন্ধকার নেমে এসেছে তাড়াতাড়ি। ভেতরে ভ্যাপসা একটা বাতাস। মনির এর আগে কয়েকবার এদিকে এসেছে, অথচ আজ জঙ্গলটা যেন এক অচেনা পরিবেশ গায়ে জড়িয়ে আছে। একটা পাখিও ডাকছে না, কেমন একটা অশুভ ইঙ্গিত চারদিকে। কিছুদূর এগোতে পারুলকে দেখতে পেল, সে একটা মাঝারি গাছের ডাল থেকে ঝুলে আছে, পা দুটো শূন্যে ভাসছে, নিজের ওড়নাতেই গলায় ফাঁস দেয়া, চোখ দুটো বিকৃত ভঙ্গিতে খোলা, মুখটা হা হয়ে আছে। অন্ধকারে পরিষ্কার দেখা যায় না, তবুও মরিরা গা গুলিয়ে এল। পেশার প্রয়োজনে জীবনে অনেক মৃতদেহ দেখেছে সে, কিন্তু এই মৃত্যুতে একটা বিভৎসতা আছে, আছে একটা বৈশাচিক ব্যাপার। অপঘাতে মৃত্যু কিংবা আত্মহত্যা যে কোনো প্রকার লাশে যথেষ্ট আতঙ্ক তৈরি করে, কিন্তু পারুলের ঝুলন্ত মৃতদেহটা যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। মনির একটা গাছ ধরে দাঁড়ায়, তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। সে ভাবেনি এত ভয়ঙ্কর কিছু হতে পারে। কয়েকজন মিলে ধরাধরি করে লাশ নামিয়ে আনল। মেয়েটার চোখ দুটো বিস্ফোরিত, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড আতঙ্ক জমে গেছে শেষ মুহূর্তে। হা করা মুখের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে লাল পিঁপড়া শাড়ি। আর সহ্য করতে পারল না মনির, লাশটাকে মর্গে রাখার কথা বলে সোজা চলে এলো চেম্বারে। এক্ষুনি পুলিশ ও শরীফুল ইসলামকে ফোন করতে হবে। পুলিশ জানালো আজকে তারা আসতে পারবে না, ওসি সাহেব বের হয়ে গেছেন, রাতে একটা অপারেশন আছে। হাসপাতালে যেহেতু লাশ রাখার ব্যবস্থা আছে, সেখানেই রাখতে হবে লাশটা। সকালে তারা এসে লাশ নিয়ে যাবে, আর হাসপাতাল থেকে কেউ যেন যেতে না পারে। মনির চিন্তিত ভঙ্গিতে টেলিফোনটা নামিয়ে রাখল। ডাক্তার শরীফুল ইসলামকে ফোনে পাওয়া গেল না। দ্বিতীয়বার ফোন করতেই ওপাশ থেকে ডাক্তারের কণ্ঠস্বর শুনতে পেল সে।
হ্যালো।
হ্যালো স্যার।
হ্যাঁ মনির বলো, তোমার গলাটা এরকম লাগছে কেন, সব ঠিক আছে?
স্যার খুব বাজে একটা ব্যাপার ঘটে গেছে স্যার।
কি?
হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে একটা মেয়ে ছিল না স্যার?
পারুল?
জি স্যার, জি স্যার, পারুল।
কি হয়েছে ওর?
পারুলকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটু আগে দক্ষিণের জঙ্গল মতন জায়গাটায় একটা গাছের সাথে ফাঁসি নিয়ে অবস্থায় তাকে পাওয়া গেছে স্যার। স্যার হ্যালো,
পুলিশকে ফোন করেছ?
হ্যাঁ স্যার, পুলিশ বলল তারা আজকে আর আসতে পারবে না, লাশটা মর্গে রাখা আছে স্যার।
আচ্ছা তুমি চিন্তা করো না, আসছি আমি, রাতেই পৌঁছে যাব।
ফোনটা দেখে বাইরে থেকে তাকালো মনির। বাইরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে, সেদিকে তাকিয়ে আরো অসহায় বোধ করল সে। এমনিতেই হাসপাতালটা লোকালয় থেকে দূরে, কিন্তু তার উপর বৃষ্টি বাদলার দিনে আরো বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আসার কথা শরীফুল ইসলাম স্যার আসছেন, তিনি আসলেই সবকিছু গুছিয়ে নেবেন। তবে একটা মৃত্যু অনেক বড় ব্যাপার, এত সহজে গোছানো যায় না, অনেক দিন দাগ থেকে যায়। সারা হাসপাতাল জুড়ে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নার্সরা স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অস্থিরতার কারণে ঠিক মতন পারছে না। মনে অন্যমনস্কভাবে ওয়ার্ডগুলো ঘুরে আসল। রোগীরা আজও অন্যদিনের চেয়ে বেশি চুপচাপ, তারা কি কিছু জানে? যদিও মনিরের কঠিন নির্দেশ দেওয়া আছে, পারুলের মৃত্যুর কথাটা যেন রোগীদের মধ্যে না ছড়ায়, শুধু শুধু আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। কিন্তু একটা ব্যাপার তার মাথায় আসছে না, পারুল জঙ্গলে গেল কিভাবে? একমাত্র গেটটাই গণি নিয়ে পাহাড়ায় ছিল, অতএব সেখান দিয়ে যাওয়া সম্ভব না। বাকি থাকে হাসপাতালের চারদিক ঘেরা পাঁচিল, কিন্তু যথেষ্ট উঁচু পাঁচিলটা একা একা টপকানো সম্ভব না। হাওয়ায় ভেসে নিশ্চয়ই পারুল সেখানে যায়নি, আর গেলে অত উঁচু গাছে ফাঁস নিল কিভাবে? না, মাথায় কিছু ঢুকছে না। এসব ভাবতে ভাবতে মনির কখন যে পরিমাণুর দরজার সামনে এসে দাঁড়িয়েছে টেরও পায়নি। টের পেল পরিমাণুর পরিচিত ডাকে।
কে? দাতা নাকি?
জি, কেমন আছেন আপনি?
পাগল মানুষের আর থাকা, শুনলাম হাসপাতালে নাকি গন্ডগোল হয়েছে।
না, তেমন কিছু না। কে বলেছে আপনাকে?
আর কে বলবে, আন্দাজ করছি। তোমারে তো বলছি আমার আন্দাজ শক্তি ভালো।
তো আর কি আন্দাজ করলেন আপনি?
সেই তো না ডাক্তার, এখন সেতার সময় না। আচ্ছা ডাক্তার, কয়টা বাজে?
6:30।
একটু পরে রাত নামব, কিন্তু আকাশে আজকে কোনো চাঁদ দেখবা না, কারণ আজকে অমাবস্যা। অমাবস্যার রাত কিন্তু খুব ভয়ঙ্কর। এই দিন শয়তান বাইর হয়ে আসে তার খাঁচা থেকে, সাথে থাকে তার সেলা বেলারা।
দেখুন, আমি এমনিতে একটু ঝামেলায় আছি, এখন এসব আজগবি কথা শুনতে ইচ্ছে করছে না আমার।
তোমার একটা কথা বলি, শয়তানের নজর পড়ছে এই হাসপাতালের দিকে, ওই মাইয়াডার মতো খুন হইব আর অনেকেই।
খুন মানে পারুলকে খুন করে কেন কেউ?
সেইটা তো আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া সে কিছুই করে না।
দেখুন, আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না।
হাসপাতালে শয়তানের ছায়া পড়ছে, আর অমাবস্যার রাতে শয়তানের শক্তি বাইরে যায়। তুমি কিন্তু সাবধানে থাকো বাবা, আজকে রাতে বিপদ ঘনাইয়া আসতেছে। তোমার তো আমি কাল রাতেই বলছিলাম বিপদ ঘনাইয়া আসতেছে, আজকে মাইয়াটা মরল, একটু সাবধানে থাকো বাবা, সাবধানে থাকো ডাক্তার।
আচ্ছা, আপনি এখন বিশ্রাম নিন, আপনি চিন্তা করবেন না, আমি সাবধান থাকবো।
আর ডাক্তার শোনো, আমি যে তোমারে খুবই পছন্দ করি এইটা কি তুমি জানো? না জানলে অবশ্য সমস্যা নাই, না জানাই একটা সুখ আছে। এই মাদুরিটা রাখো, এটা অনেকদিন ধরে আমার কাছে আছিল, এখন তুমি রাখো। শয়তানের ক্ষমতা নাই এই মাদুরিরে সহ্য করার। আর শোনো বাবা, আমি কাউরে তোমার ক্ষতি করতে দেব না, পরিবানুর জীবন থাকতে তোমার গায়ে কেউ আসরও দিতে পারবে না।
অনেক ধন্যবাদ, আপনার এই স্নেহ আমি কোনোদিন ভুলব না।
ডাক্তার মুনির মাদুরিটা পকেটে ঢুকিয়ে নিজের চেম্বারে ফিরে আসে। ফেরার সময় হাসপাতালের করিডোর দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল, পরিমাণের কথাটাই ঠিক, আকাশে চাঁদ নেই, বাইরে বৃষ্টি বেড়েছে, বৃষ্টি আর অন্ধকার মিলে কেমন একটা আদিভৌতিক পরিবেশ তৈরি করেছে। মনির চেম্বারে এসে জানালাটা আটকে দিল, মাদুরিটা রেখে দিল ড্রয়ারে। এসব কোনো কিছুতে তার বিশ্বাস নেই, কিন্তু একজন মানুষ মমতা করে কিছু দিলে সেটা কিভাবে ফেরাতে হয় জানা নেই তার, সে জানতেও চায় না। কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনে মনে সাজানোর চেষ্টা করে মনির। একটা নতুন মেয়ে এসে ভর্তি হলো হাসপাতালে, তার সাথে পাওয়া গেল কিছু অদ্ভুত জিনিস। অপেক্ষাকৃত শান্ত রোগীরা অস্থির হয়ে পড়ল কোনো এক অজানা কারণে। এদের মধ্যে পারুল মেয়েটা আতঙ্কিত হল সবচেয়ে বেশি। রাতে নাইট ডিউটির পর পরিবিবি বলল বিপদ ঘনিয়ে আসছে, সকালে পারুলকে কোথাও খুঁজে পাওয়া গেল না, বিকেলে তাকে পাওয়া গেল জঙ্গলের ভেতরে ফাঁস নেওয়া অবস্থায়। না, কিছুতেই কিছুই বুঝতে পারছে না সে। নার্স বলছে হয়তো নতুন মেয়েটাই আছে এসবের পেছনে। পরিবারও বলছে অমাবস্যায় শয়তানের শক্তি বেড়ে যায়, শয়তানের নজর পড়েছে হাসপাতালটার দিকে। অন্যদিকে রহস্যময় মেয়েটি কিছু বলছেও না, তাকে আশ্রয় দেওয়া হয়েছে হাসপাতালে, মনিরে দিয়েছে। এখন কিছুটা মন গড়া সন্দেহ করে মেয়েটাকে তো তাড়িয়েও দেওয়া চলে না। তার উপর ঝড় বৃষ্টির রাত, মনির ঠিক করে আর অযথা টেনশন করবে না, মাথায় এত যন্ত্রণা দেওয়া উচিত হচ্ছে না। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করতেই নার্স রেহনুমা দৌড়ে এসে হাজির হল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে, সে দেখে তাকেই মনিরের মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয় আবারও ভয়াবহ কোনো খবর অপেক্ষা করছে তার জন্য।
নার্স, আবার কি হয়েছে?
মিতাপ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার।
মানে?
সন্ধ্যায় ডিউটি শেষে উনি প্রতিদিনের মতো ঘরে ফিরে গেছে, একটু আগে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি উনি ঘরে নেই।
আচ্ছা, বাইরে কোথাও গেছে হয়তো?
এই সময়টা উনি কোথাও যায় না, রাতে আবার ওনার ডিউটি আছে, কোথাও গেলে আপা কাউকে না কাউকে বলেই যান।
ওর নাম্বারে ফোন করেছ কেউ?
ফোন করেছিলাম স্যার, ফোন বন্ধ।
ভালো করে খুঁজে দেখেছ?
জি স্যার, কোথাও নেই, হাসপাতালের পেছনটা কোয়ার্টার সব ঘরে দেখা হয়েছে।
কি ব্যাপার, হঠাৎ আলো নিভে গেল কেন?
মনে হয় কারেন্ট চলে গেছে স্যার, আমার ভীষণ ভয় করছে।
ভয়ের কিছু নেই, মাঝে মাঝে এক একটা সময় আসে এমন, নার্ভের উপর খুব চাপ পড়লে স্বাভাবিক কিছু চরম আতঙ্কের বলে মনে হয়। সব ঠিক হয়ে যাবে, মোমবাতি চার্জার এসব আছে না অফিসে?
আছে স্যার।
গুড, সেগুলো জ্বালাও, রোগীরা যেন কোনোভাবেই আতঙ্কিত হয়ে না পড়ে।
জি স্যার।
আর তুমি হানিফকে নিয়ে আর একটু খুঁজে দেখো, গনিমিয়াকে বলবে গেটে থাকতে, কেউ যেন বের হতে না পারে এখান থেকে।
জি স্যার।
আর শোনো, ভয় পেও না।
রেণুমা ভয় পেতে মানা করলেও মনি নিজেকে শান্ত রাখতে পারছে না। এটা আসলে ভয় নয়, এক ধরনের তীব্র অস্বস্তি, একটা ঘুমট পরিবেশ সৃষ্টি হয়েছে চারদিকে। মোবাইলটা হাতে নিয়ে তার আরো মন খারাপ হয়ে গেল। নির্জন জায়গা বলে এখানে সবসময় নেটওয়ার্ক দুর্বল থাকে, একটু ঝড় বৃষ্টি হলেই নেটওয়ার্ক চলে যায়। এই মুহূর্তে তার ফোনে নেটওয়ার্কের কোনো চিহ্নই নেই, এদিকে ল্যান্ডফোনটাও অকেজো হয়ে আছে, আর ইলেকট্রিসিটি কখন যে ফিরবে তার ঠিক নেই। হাসপাতালের জন্য জেনারেটর কেনা হলেও তা এখনো লাগানো হয়নি, এ মাসে জেনারেটর চালু করার কথা। তার আগে এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেল। মনির একটা মোমবাতি হাতে বের হয়ে এল। অন্ধকারে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তার মনে হচ্ছে অসংখ্য ছায়ামূর্তি যেন গায়ে গা ঘেঁষে তার সামনে দাঁড়িয়ে আছে, এগোতে গেলেই ধাক্কা লাগবে। মনি বুঝতে পারে এ সবই তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, গত ২৪ ঘন্টায় তেমন একটা বিশ্রাম নিতে পারেনি। তার উপর যেসব অদ্ভুত ঘটনা ঘটছে সে মনের উদ্ভট কল্পনাকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে থাকে। ২ নম্বর ওয়ার্ডের সামনে আসতেই মনের ভেতর থেকে রোগীদের চিৎকার ফিসফিসানির শব্দ পেল। ভেতরে দূরে চার্জার লাইট চালানো, মানসিক রোগীরা সাধারণত অন্ধকার ভয় পায়, এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পেশেন্টরা অন্ধকার দেখে আতঙ্কিত হয়ে উঠছে, সবার মধ্যে একটা অশান্ত ভাব, একমাত্র ব্যতিক্রম ফাতেমা। সে চুপ করে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে, অন্যরা তার দিকে তাকিয়ে আছে ভয়ে ভয়ে, যেন দেয়ালে একটা কিছু দেখেছে সে যা আর কেউ দেখতে পাচ্ছে না। ডাক্তার মনির ভেতরের অস্বস্তিটাকে পাত্তা না দিয়ে সেদিকে এগিয়ে গেল।
কি ব্যাপার ফাতেমা, কি দেখছো অমন করে?
দেখবেন আপনি?
না থাক, তুমি দেখো। কেমন লাগছে আমাদের এই হাসপাতাল?
ভালো, খুব ভালো।
অন্ধকারে ভয় করছে না তোমার?
আমি তো মায়ের সাথে অন্ধকারেই থাকতাম।
তোমাদের বাসাটা খুব অন্ধকার ছিল বুঝি?
খুব অন্ধকার।
তোমার এদের মধ্যে খুব অসুবিধা হচ্ছে তাই না? আমি তোমাকে একটা নতুন রুমের ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে তুমি একা একা থাকতে পারবে, ভয় করবে না তো?
না।
গুড, আমি নার্সকে বলে দিচ্ছি তোমার নতুন ঘরটা সাজিয়ে দেবে, সেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না।
আচ্ছা।
আচ্ছা ফাতেমা, আমাদের একজন নার্স মিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে কি তোমার কোনো কথা হয়েছিল?
হ, সে তো ভাবে আমার জন্য নাকি পারুল নামের মেয়েটারে খুঁজে পাওয়া যাইতেছিল না, আমারে খারাপ কথাও বলছিল।
মিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
খোঁজেন, খুঁজলেই পাবেন।
মানে?
কিছু না, এমনি কইলাম।
রেনুমা, হাসপাতালের ১০৪ নম্বর রুমটা একটু ঠিকঠাক করে ফাতেমাকে সেখানে পাঠিয়ে দাও।
জি স্যার, কিন্তু হঠাৎ।
আসলে আমিও ঠিক পরিষ্কার না, তবে আমার ধারণা ফাতেমার কারণেই বাকি রোগীরা এত অস্থির হয়ে আছে, ওকে সরিয়ে নিলে ওরা হয়তো কিছুটা শান্ত হবে। তাছাড়া
তাছাড়া
আসলে এটা খুব হাস্যকর শোনাতে পারে, কিন্তু মেয়েটার মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। মিতা আমাকে সকালে সে কথাই বলতে চেয়েছিল, আমি ঠিক আমলে নিইনি। এখন মনে হচ্ছে আমলে নেওয়ার দরকার ছিল, তাই আর কোনো বিপদের আগেই মেয়েটাকে অন্যান্য রোগীদের কাছ থেকে আলাদা করে ফেলতে চাচ্ছি।
আমরা কি ওনাকে শেকল দিয়ে বেঁধে রাখবো?
হ্যাঁ, সবচেয়ে মজবুত শেকলটা তোমরা তাকে পড়াবে, খুব সাবধানে, মেয়েটা কিন্তু স্মার্ট।
জি স্যার, আমি দেখছি।
মনে চিন্তিত মুখে পায়চারি করছে। ফাতেমাকে নতুন ঘরে নিয়ে যাওয়া হয়েছে, শেকল পড়ানোর সময়ও শান্ত ছিল, বলা যায় বেশি শান্ত ছিল। ঠোঁটের কোণ বেয়ে ঝুলছিল এক টুকরো মৃদু হাসি। তবু মনে শান্তি পাচ্ছে না। অন্য রোগীরা কিছুটা শান্ত হলেও এখনো মিতার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে রাত বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি আসার নামগন্ধও নেই, মনে হচ্ছে আজ রাতে আর আসবে না। পল্লী বিদ্যুতের ভদ্রতা জ্ঞান কখনোই ছিল না, আজকে রাতটা বোধহয় না ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে। কি করতে হবে আর কি করা উচিত কিছুই বুঝতে পারছে না মনির। ভোরে দেখে নতুন কোনো বিপদ না হলেই হয়, কিন্তু বারবার ওর কানে বাজছে পরিমাণুর কথাগুলো, আজ রাতে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। মনিরের একবার মনে হল গ্যারেজে রাখা গাড়িটা নিয়ে ঢাকার পথে বেরিয়ে যেতে, এখানকার এই দম বন্ধ করা পরিবেশ মোটেও ভালো লাগছে না তার। সে চলে গেলে কি হাসপাতালে খুব বেশি ঝামেলা হবে? মনে হয় না, তাকে ছাড়াও ডাক্তার সাইফুর আছেন, শরীফুল ইসলামও চলে আসছেন, তাছাড়া নার্স আর গার্ডরা মিলেই ঠিক চালিয়ে নিতে পারবে। তার খুব ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে ভাবনাটা বাতিল করে দিল বনির। প্রথমত আজ এখানে একটা লাশ পাওয়া গেছে, সে এভাবে চলে গেলে সন্দেহটি তার দিকে এগিয়ে আসবে সবার আগে। তবে তার চেয়ে বড় কথা হলো হাসপাতালে সবাই এখন তার উপরে ভরসা করছে, এভাবে পালিয়ে গেলে সবাই কি ভাববে, শরীফুল ইসলামই বা কি ভাববে, এত স্নেহ করেন তিনি মনিরকে, সে আর কখনো তার কাছে মুখও দেখাতে পারবে না। দায়িত্ব বড় কঠিন জিনিস, মৃত্যুর মতো দায়িত্ব এড়ানো যায় না। কালি গোলা অন্ধকারে বসে মোমবাতির আলোয় এসব ভাবছিল মনির। এমন সময় একটা বিকট শব্দে রাতের নিস্তব্ধতায় ফাটল ধরালো। এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ যে কোনো শব্দ ভয়ঙ্কর লাগাটাই স্বাভাবিক। অথচ মনিরের বুকে যেন পানি ফিরে এলো। শব্দটা গাড়ি গেটের সামনে থেকে আসছে, নিশ্চয়ই ডাক্তার শরীফুল ইসলাম চলে এসেছেন। মনিরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যেন জনম জনম পর কোন এক আপন জনকে কাছে পেতে চলেছে সে।
কি ব্যাপার মনির, এক রাতে দেখি চোখে নিচে কালি বসে গেছে।
না স্যার, আসলে
লুকানোর চেষ্টা করে লাভ নেই ইয়াংম্যান, তুমি তো জানোই সাইকিয়াট্রিস্টদের সাথে মিথ্যা বলাটা কতটা কঠিন কাজ। তাছাড়া তোমার বয়সে এই পরিস্থিতিতে যে কেউ ঘাবড়ে যেত। এবার বলো, বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলে?
না স্যার, বৃষ্টি শুরু হলো, মোবাইলে নেটওয়ার্ক নেই।
কাউকে পাঠাওনি?
একজনকে পাঠিয়েছিলাম, তার কোনো খোঁজ খবর নেই, আর বোধহয় মাঝ রাস্তায় আটকে পড়েছে স্যার, অনেকক্ষণ থেকেই তো বৃষ্টি হচ্ছে।
হ্যাঁ, বাইরে রাস্তাঘাট সব ডুবে গেছে। যাই হোক, পারুলের ডেড বডিটা কে দেখেছিল?
গনিমিয়া দেখেছিল স্যার।
গনিমিয়াই তো গেট খুলে দিল, চেহারা দেখে মনে হয় খুব ভয় পেয়েছে। আচ্ছা, পারুলের ডেড বডি দেখে প্রাথমিকভাবে তোমার কি মনে হয়েছে?
মানে স্যার,
ওপেন ইওর মাইন্ড, তোমার যা মনে আসছে বলো।
আমার কাছে এটাকে আত্মহত্যা মনে হয়নি স্যার, কিন্তু ওকে যে কেউ খুন করেছে সেটাও জোর গলায় বলতে পারছি না, পুরো ব্যাপারটাই অদ্ভুত।
যেমন?
পারুলের লাশ যেখানে ঝুলছিল, কোন স্বাভাবিক মানুষ আরেকজন মানুষকে সেখানে ঝোলাতে পারবে না, বেশ উঁচুতে স্যার গাছটা।
আই সি। আর?
ওর চোখ দুটো ভয়ঙ্কর কিছু দেখার মতো বিস্ফোরিত হয়েছিল স্যার, আর কোন মৃতদেহের চোখে কখনো এতটা ভয় দেখিনি আমি।
আর মিতার ব্যাপারটা?
এখন পর্যন্ত পারুলের মতোই লাগছে স্যার, তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরকম একটা সময়ে ওর কোথাও যাওয়ার কথা না, তাছাড়া কোথাও গেলে কাউকে না বলে তো নিশ্চয়ই যেত না।
সব জায়গায় দেখা হয়েছে?
জি স্যার, সব জায়গায়, সব কয়টা ঘর, কোয়ার্টার, হাসপাতাল কম্পাউন্ড, গ্যারেজ সবই দেখা হয়েছে স্যার।
আমার মনে হচ্ছে একটা জায়গা তোমরা এখনো দেখনি, তুমি গার্ডকে নিয়ে এসো, সেই সাথে পারুলের ডেড বডিটাও দেখে আসি।
কোথায় স্যার? মর্গে।
হ্যাঁ।
মর্গে ঢুকতে একটা উৎকট গন্ধ এসে নাকে লাগলো ওদের, গাঢ় অন্ধকার ভেদ করে প্রথমে কিছুই দেখতে পেল না ওরা, হাতের টর্চটা যেন সেই অন্ধকার দূর করতে পারছে না, কিন্তু চোখ একটু ধাতস্থ হতেই সামনের দৃশ্যটা পরিষ্কার দেখতে পেল ওরা। গনিমিয়াই সবার আগে চিৎকার করে উঠল। মর্গের ঠিক মাঝখানে ঝুলছে নার্স মিতার দেহ, পাথর শূন্যে ভাসছে, ওপরের আংটে আটকানো ওড়না পেঁচিয়ে যেন ধরেছে ওর গলা, চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত, চোখ ওর ঘরের কোনো আসবাবপত্র নেই, ওই আংটায় ওড়না আটকালো কিভাবে? এই প্রথম মনির সত্যি সত্যি ভয় পেল। শরীফুল ইসলামকে দেখে তার ভেতর কি চলছে মোটেও বোঝার উপায় নেই, শান্ত মুখ, তাতে একটা দুঃখ আছে, আতঙ্ক নেই। তিনি লাশটা নামিয়ে পারুলের ডেড বডির পাশেই রাখতে বললেন। কাজ শেষ হলে শান্ত মুখে বেরিয়ে এলেন। রেহমান নামের মেয়েটি খুব ভেঙে পড়েছে, নিশ্চয়ই মিতার সাথে ওর খুব ভাব ছিল, কিছুক্ষণ পরপর মুখে কাপড় গুঁজে খুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার।
আমিও না।
এত ওপরে ওড়না বাঁধল কিভাবে? যেই বেঁধে থাকুক কিভাবে সম্ভব? মর্গে তো একটা চেয়ারও নেই স্যার।
বুঝতে পারছি না। আচ্ছা, তুমি বলেছিলে কালকে একজন নতুন পেশেন্ট এসেছিল।
হ্যাঁ স্যার, অদ্ভুত একটা মেয়ে, তার সাথে কেউ ছিল না, সে নিজেই এসে বলল তার নাকি মাথায় সমস্যা আছে, আমিও পরীক্ষা করে ভর্তি করে নিয়েছিলাম স্যার।
সে এখন কোথায়?
104 নম্বর রুমে আছে স্যার, তালা দেয়া আছে।
গুড। শেকল পরিয়েছ?
জি স্যার, কিন্তু মেয়েটা এমনিতে শান্তই, চেন পড়ানোর সময়ও কোন রকম কোনো রিয়্যাক্ট করেনি।
চলো তাকে দেখে আসা যাক।
কেমন আছো ফাতেমা?
আপনি বারবার একই কথা বলেন কেন? আমি ভালোই থাকি,
ওকে, দেখো কে এসেছে। তার তোমাকে দেখতে এসেছে।
কি খবর তোমার? অন্ধকারে একা একা থাকতে ভয় করছে না তো? হাসছো কেন?
এসেছিস তুই, আমি জানতাম তুই আসবি।
তুমি জানতে যে আমি আসবো?
বিশ্বাস হচ্ছে না।
বিশ্বাস হবে না কেন? তা কিভাবে জানতে তুমি?
আমি অনেক কিছু জানি শরীফুল ইসলাম। তোর মরণ তোকে ডেকে আনছে এখানে।
মরণ কেন ডেকে আনবে? আমি এখানেই কাজ করি, ঢাকায় গিয়েছিলাম একটা কাজে, ফিরে এসেছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমি তো তোমাকে চিনতে পারছি না।
তুই আমারে চিনস না? আমারে চেনার আগেই তো।
আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারছিস না? নার্গিসের কথা মনে আছে তোর?
নার্গিস? কিন্তু তুমি কে?
মনে আছে তাহলে? আমি তোর মৃত্যু। তোকে মারতে আসছি এখানে। আমার মা পাঠাইছে আমাকে। মনে নাই আমার মায়ের কথা?
স্যার, স্যার আপনি চলুন, মেয়েটা খুব বেশি উত্তেজিত হয়ে গেছে মনে হচ্ছে।
কই যাবি তুই? কত দূর যাবি? আমি তোকে না নিয়ে কোথাও যাব না।
ফাতেমার রুম থেকে বের হয়ে মনির একটা বড় তালা মেরে দিল বাইরে। লাশ দেখেও ডাক্তার শরীফুল ইসলামকে এতটা চমকে উঠতে দেখেনি মনির। ফাতেমার রুম থেকে বের হওয়ার পর তাকে এর চেয়ে বেশি বিধ্বস্ত লাগছে। এক ধাক্কায় যেন বয়সটা অনেক বেড়ে গেছে। মনির কিছুই বুঝতে পারছে না। ফাতেমা ডাক্তার শরীফুল ইসলামকে দেখে ওরকম রেগে গেল কেন? মানসিক রোগীরা চট করে আরেকজনকে অপছন্দ করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তার কথাবার্তা এত গোছানো কেন? নার্গিসই বা কে? আর ডাক্তারের নামটা শুনে এত চমকেই বা গেলেন কেন? না, কোনো উত্তরই মিলছে না। রাতে চেম্বারে শরীফুল ইসলাম আর মনির খেতে বসেছে। শরীফুল ইসলাম তেমন কিছুই খেতে পারছেন না, খাবার নিয়ে নাড়াচাড়া করছেন শুধু। মনিরও চুপচাপ বসে আছে, প্রচন্ড ক্ষুধা সত্ত্বেও খেতে পারছে না, গলা দিয়ে নামছে না খাবার। একটা অজানা আশঙ্কায় ভারী হয়ে আছে মন। এত প্রশ্ন অথচ কোনোটারই উত্তর নেই। ডাক্তারকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। শেষমেশ সিদ্ধান্ত নিল, যাই থাক কপালে, ফাতেমার কথাগুলো জিজ্ঞেস করবে সে। এই ভেবে মুখ খুলতে না খুলতেই গনিমিয়া এসে হাজির হল।
কি ব্যাপার গনিমিয়া, আবার কে উধাও হয়েছে?
কেউ না স্যার, এক নম্বর ওয়ার্ডের এক পেশেন্ট।
কোন পেশেন্ট?
স্যার পরিবানু।
পরিবানু? কি হয়েছে তার?
স্যার তার ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখি পায়ে পানির মতো কি জানি লাগে, আলো ফালায় দেখি কালো কালো, হাতে নিয়ে দেখি রক্ত, রক্তে ঘর ভাসিয়ে গেছে।
কি বলছো এসব?
যে স্যার, মাটিতে পড়ে আছে, মাথাটা এক পাশে কি জানি ভাঙিয়ে দিছে। মরার আগে মনে হয় অনেক ধস্তা ধস্তি হয়েছিল, মহিলাটা ভালোই আসিল স্যার।
স্যার
কি ব্যাপার?
নতুন পেশেন্ট পালিয়েছে।
পালিয়েছে মানে কিভাবে পালাবে? সে কোন রেয়া? ঘরে তালা?
ঘরে তালা খোলা, অথচ ওই চাবি আমি ছাড়া কারো কাছেই নেই, আর শেকলটাও খোলা, শুধু ভেতরে মানুষটাই নেই।
গনিমিয়া ঠিকই বলেছে, পরিমাণ লাশটা যে কেউ দেখলে বুঝবে মরার আগে যথেষ্ট যুদ্ধ করেছে সে। তার সারা শরীর ভিজে আছে রক্তে। দেখে অসহ্য রাগে মনিরের সারা শরীর জ্বলে উঠল। এই হাসপাতালে একমাত্র এই রোগীটির সাথেই তার একটু বেশি সখ্যতা ছিল। ভক্তমহিলা তাকে ছেলের মতো দেখত, কিন্তু কেন উঠতে হল পরিবানুকে? তার কি দোষ ছিল? কে করছে এমন? নতুন মেয়েটা? কিন্তু কি উদ্দেশ্য তার? উদ্দেশ্য যাই হোক না কেন, ভয়ঙ্কর এক উন্মাদ খুনি সে। শরীফুল ইসলামও কেমন নিশ্চুপ হয়ে গেছে, যেন গভীরভাবে কিছু ভাবছেন। পারুলের ঘরের সামনে এসে অবাক হয়ে গেল ওরা। দরজার তালাটা ভাঙা না, চাবি দিয়ে খোলার মতো খোলা, সেটাতে একটু আঁচড়ও নেই। ঘরের ভেতরে শেকলটা সেভাবে ঝুলছে, যেন কেউ ভেতর থেকে হাতটা বের করে নিয়েছে শুধু। শেকলেও কোনো জোর খাটানোর চিহ্ন নেই, অথচ শেকলগুলো খুবই শক্তিশালী, স্বাভাবিকভাবে সহজে খোলা যায় না, যথেষ্ট কসরত করতে হয়। মনে চেম্বারে এসে তার ব্যক্তিগত ড্রয়ার খুলল। ছাত্র জীবনে ঝোঁকের বসে একটা পিস্তল কিনেছিল সে, ওটা তার কাছেই থাকে, কখনো ব্যবহার করতে হবে ভাবিনি, কিন্তু আজকে আর দ্বিতীয়বার ভাবল না। পিস্তলে গুলি ভরে পকেটে নিয়ে নিল। ড্রয়ার বন্ধ করার সময় নজর গেল পরিবারুর দেয়া মাদুলিটা দিয়ে। সত্যি মিথ্যে জানে না, তবু মাদুলিটা নিয়ে শার্টের পকেটে চালান করে দিল সে। তারপর গার্ড দুজনকে দুদিকে খুঁজতে পাঠিয়ে নিজেও খুঁজতে লাগল ওই পিশাচিনীকে। ও সাথে রইল শুধু শরীফুল ইসলাম। তাকে দেখে মনে হয় না এই মুহূর্তে তিনি এখানে আছেন।
স্যার বলো কি ভাবছেন? স্যার
ভাবছি মেয়েটা কে, আমার নামই বা জানলো কিভাবে?
হাসপাতালে কারো কাছ থেকে শুনেছে হয়তো। স্যার
মনির, তুমি কি প্যারানর্মাল কিছুতে বিশ্বাস করো?
হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন যে স্যার?
না এমনি।
স্যার এদিকে তো কোথাও নেই, চলুন ওই পাশটা একবার দেখে আসি।
একটু মাঘ ঘুরতে কিছু একটা ধাক্কায় ছিটকে পড়ল মনির। ফাতেমা উঠে বসেছে ওর শরীরের উপর। মেয়েটার শরীরে এতটা শক্তি দেখে কিছুটা অবাক হল সে। নিঃশ্বাস আটকে আসছে ওর। কোন রকমে হাতের পিস্তলটা ঘুরিয়ে ট্রিগার চেপে দিল সে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করল কিছুই হয়নি ফাতেমার। ওকে যেন ভেদ করে গেছে গুলিটা, অথচ ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঝাঁকুনিতে মনিরের পকেট থেকে পরিমাণ দেওয়া মাদুলিটা বেরিয়ে আসতেই মনিরকে ছেড়ে দিয়ে চিৎকার করে সরে দাঁড়ল ফাতেমা। এরপর ফাতেমা শরীফুল ইসলামের কলার চেপে ধরল। শরীফুল ইসলামের চোখে ভয়ের খুব বেশি আভাস দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তার মনে ফাতেমাকে নিয়ে একটা অদম্য কৌতূহল জেগে আছে। তিনি বারবারই জানতে চাচ্ছেন ফাতেমার পরিচয়। ফাতেমা তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কি জানি বলল। শরীফুল ইসলাম থরথর করে কাঁপতে লাগলেন। ফাতেমাকে দেখে মনে হচ্ছে সে বেশ মজা পেয়েছে ব্যাপারটায়। মনির আর দেরি করল না, সব শক্তি জড়ো করে উঠে দাঁড়ল। পিস্তলটা তুলে নেবে কিনা ভাবল, কিন্তু পিস্তলের গুলি যদি ব্যর্থ হয়, কতটা হাস্যকর হলেও সে মাদুলি জায়গায় শক্ত করে ধরল। সময় নেই বেশি, এগিয়ে গেল ফাতেমার দিকে। মাদুলিটা পেছন থেকে ফাতেমার মাথায় চেপে ধরতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। এত দাপুটে মেয়েটা একেবারে দুর্বলের মতো চমকে উঠল, যেন কেউ গায়ে গরম কিছু দিয়ে ঝাঁকা দিয়েছে। তারপরে মুহূর্তে শরীফুল ইসলামকে ছেড়ে দিয়ে হারিয়ে গেল অন্ধকার। মনে তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলল ডাক্তারকে।
স্যার অনেক রাত হয়েছে, চলুন একটু বিশ্রাম নেওয়া যাক, সকালে পুলিশ এসে যাবে স্যার।
কিন্তু মেয়েটা ফিরে আসলে?
আসবে না স্যার, আমরা দুজন এই চেম্বারেই থাকব। এই মাদুলিটা দরজায় ঝুলিয়ে দিলেই হবে, মেয়েটা কাছে আসতে পারবে না স্যার।
কিন্তু?
কোনো কিন্তু না স্যার, উন্মাদ মেয়েটা আপনাকে খুন করে ফেলবে না হলে। চলুন এখন কিছুটা বিশ্রাম নেওয়া যাক, সকালে দেখা যাবে কি হয়।
রাতে কখন যে চোখ লেগে এসেছিল মনির জানে না। হঠাৎ করে চোখ খুলে সে প্রথমে বুঝতে পারে না চেম্বারে ঘুমাচ্ছে কেন সে। তারপর সব মনে পড়ে যায় তার। ফাতেমা, লাশ, বৃষ্টি, সব কিছু এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু ডাক্তার শরীফুল ইসলাম কোথায়? তারা দুজনেই তো রাতে চেম্বারে থেকেছিল, এত সকালে ডাক্তারের তো বের হওয়ার কথা নয়। তাহলে কি ফাতেমা এসে? কিন্তু তা কিভাবে হয়, দরজায় মাদুলি ঝুলছে, ওটা অতিক্রম করার সাধ্য তো তার নেই। তাহলে মনির দরজার দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল। মাদুলিটা যেখানে ঝোলানো ছিল নেই সেখানে। উঠে দাঁড়াতে মনিরের চোখে পড়ল টেবিলের উপর, সেখানে রাখা আছে মাদুলিটা, নিচে একখণ্ড কাগজ। মনির কাঁপা কাঁপা হাতে তুলে নিল সেটি। ডাক্তার শরীফুল ইসলামের হাতের লেখা চিনতে তার ভুল হবার কথা নয়, গোটা গোটা প্যাঁচানো অক্ষরে লিখেছেন ডাক্তার।
মনির, ভেবে দেখলাম চিঠি রেখে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। তোমার মনে হয়তো অনেক প্রশ্নই জমে আছে। আসল কথা কি জানো, পাপ কাউকে ছাড়ে না। ফাতেমা মেয়েটাকে আমি আজকে আগে কখনো দেখিনি, তবে তার কথাগুলোতে যা মনে হয়েছে তাই বলি। মেডিকেল কলেজে পড়ার সময় নার্গিস নামের একটি মেয়ের প্রেমে পড়েছিলাম আমি। বেশ ভয়ে ভয়ে তাকে আমার ভালোবাসার কথা জানানোর পর শুনি সেও আমাকে পছন্দ করত। এরপর আমরা দুজন তুমুল প্রেম করতে থাকি। কলেজের আশেপাশে সবসময় একসাথে পাওয়া যেত আমাদের। সবাই ধরেই নিয়েছিল আমাদের বিয়ে হয়ে যাবে, কিন্তু ভাগ্য অন্যরকম, তখনও পাশ করে আমি বের হইনি। ওইদিকে নার্গিসকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছেলেপক্ষ এসে দেখে যাচ্ছে, এদিকে আমার দরিদ্র পরিবার তাকিয়ে আছে আমার দিকে। আমি পাশ করে বের হয়ে শক্ত হাতে পরিবারে হাল ধরব। এই সময় বিয়েটা খুবই সাহসী ব্যাপার, তবু আমি ঠিক করলাম সাহসটা করব। কিন্তু নির্দিষ্ট সময় আমি গেলাম না, আর কখনোই গেলাম না, চলে এলাম গ্রামে। সেখানে বসেই শুনলাম নার্গিস গলায় ফাঁস নিয়ে
আত্মহত্যা করেছে। এখানেই শেষ না, নার্গিস অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গিয়েছিল। ওর গর্ভে ছিল আমারই সন্তান। খুব বাজে লোক মনে হচ্ছে কি আমাকে? আসলে আমি ছিলাম ভীষণ ভীতু। ভীতু মানুষেরা নিরীহ হলেও তারা জীবনে অনেক ধরনের খারাপ কাজ করে ফেলে, নিজেদের কারণেই করতে বাধ্য হয়। যাই হোক, আমি ঠিক করেছি ফাতেমা মেয়েটার মুখোমুখি হব। সে কি বলতে চায় শুনব। সে যদি সত্যি নার্গিসের মেয়ে হয়ে থাকে তবে আমারও মেয়ে। আমি জানি কথাটা শুনতে তোমার খুব অদ্ভুত লাগছে, আমার নিজেরও ঠিক বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি। তবে এটা পরিষ্কার বুঝতে পারছি, আমার জন্য যথেষ্ট ঝড় বয়ে গেছে তোমাদের উপরে। আর কোনো নিরীহ মানুষের ক্ষতি হোক তা আমি চাই না। ভালো থেকো, তুমি হয়তো জানো আমি তোমাকে খুবই পছন্দ করি।
চিঠিটা পড়ে মনিরের ভেতরটা কেঁপে উঠল। সে ছুটে গেল দরজার কাছে, দরজা বাইরে থেকে আটকানো। মনির সব শক্তি দিয়ে দরজা লাথি মারতে লাগল, কিন্তু কাঠের ভারী দরজা তাতে বিন্দু মাত্র সায় দিল না। ভোরের দিকে গার্ড এসে মনিরের দরজা খুলল, বাইরে থেকে আটকানো ছিল। দরজা খুলতেই মনির দৌড়ে গেল দক্ষিণের জঙ্গলের দিকে। বাইরের বৃষ্টি থেমে গেছে অনেক আগে, চারিদিকে কদম ফুলের মতো ভেজা ভেজা রোদ ফুটেছে। দৃশ্যটা প্রত্যাশিতই ছিল, তবুও প্রচণ্ড শোকে মাটিতে বসে পড়ল মনির। তার চোখ ভিজে এলো জলে। ডাক্তার শরীফুল ইসলামের মৃতদেহটা উঁচু একটা ডাল থেকে ঝুলছে, সাপের মতো একটা ওড়না পেঁচানো গলায়, মুখটা হা হয়ে আছে। পারুলার মিতার মৃতদেহের মতোই, পার্থক্য শুধু চোখে। চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত না, বরং কেমন একটা দুঃখী ভাব লেপটে আছে প্রাণহীন চোখ জোড়ায়। এক ভয়ঙ্কর পাপের দায় থেকে মুক্তির আনন্দ কি আছে তাতে? হয়তো। পাপ রহস্যময়, আর প্রাশ্চিত্য আরো রহস্যময়।
Exclusively on FusionBD.com.